This track was downloaded from FusionBD.com.
The 8.0 FM.
Boot FM. The night comes alive with Gramophone. কিন্তু রাতের ভয় প্রতি রাতে ফিরে ফিরে আসে খুলনায়, তাই তো এখানকার মানুষের মুখে মুখে ফেরে ভয়ের গল্প। ভূত FM এ এই শহর যে কত গল্প পাঠিয়েছে তার কোনো হিসেব নেই। এই খুলনায় আছে বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। বাংলাদেশের প্রাচীনতম বন্দরগুলোর মধ্যে খুলনা অন্যতম। রূপসা ও ভৈরব নদীর তীরে অবস্থিত খুলনার মাত্র 48 কিলোমিটার দূরে এই মংলা বন্দর। কথায় আছে খুলনা শহর থেকে 1.5 কিলোমিটার দূরে ভৈরব নদীর তীরে খুলনেশ্বরী দেবীর মন্দির ছিল এবং এই দেবীর নাম অনুসারে খুলনা অঞ্চলের নামকরণ করা হয়। খুলনার অদূরেই খান বাগের হাটে খান জাহান আলীর মাজার আর ষাট গম্বুজ মসজিদ। খুলনা দেশের অন্যতম শিল্প ও বাণিজ্যিক এলাকা। মংলা বন্দরে কত দেশ থেকে আসে কত মানুষ, নিয়ে আসে পসরা, নিয়ে আসে ভয়। রূপসা ও ভৈরব ছাড়াও এখানে আছে শিবসা, পশুর, কপোতাক্ষ নদ, কুঙ্গা, মারজাত, ভদ্রা, বড়িভদ্রা, কাজীবাছা, ডাকাতিয়া, কাঁকুড়ি সহ আরো কত নদী। তাই তো এখানকার মাঝিদের মুখে মুখে ফেরে কত কত গল্প। সুন্দরবনে শিকারির চোখে নেমে আসে অজানা ভয়। কাঠ কাটতে গিয়ে কাঠুরিয়ার চোখের সামনে হঠাৎ ভেসে ওঠে এক অচেনা পৃথিবী। খুলনায় আছে সমুদ্রের ঢেউয়ের মতো নোনা ভয়, সুন্দরবনের মধুর মতো মিষ্টি ভয়, আছে বাঘের হুঙ্কারের চেয়েও আরো জোরালো ভয়। চোখ বন্ধ করুন, খুলে দিন মনের জানালা, দেখবেন ভয়ের ডানায় চড়ে আপনি কখন চলে এসেছেন খুলনায়, সুন্দর বনের গহীন অরণ্যে, সমুদ্রের অতলে অথবা কোন জেলে নৌকায়।
হ্যালো খুলনা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং ইউএস রাইট নাও আমি খুলনায় এবং আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, সেই সাথে আমার সাথে রয়েছে এই মুহূর্তে জেলানি, এই মুহূর্তে আমার সাথে রয়েছেন এছাড়াও ওই পাশে ঢাকায় শাহিন, শাহিন ভাই আমাদের, এছাড়াও তালাত আছে আমাদের সাথে, কামাল, মামুন এবং রাকিব সহ আরো অনেকে যারা আমাদের সহযোগিতা করছেন এখানে এবং যাদের মাধ্যমে আপনারা শুনতে পাচ্ছেন। খুলনার নাম নিয়ে অনেক ধরনের কিন্তু বিভ্রান্তি রয়েছে এবং অনেক ধরনের কথা শোনা যায়। যেমন একটা কথা এরকমও শোনা যায় যে খুলনায় যে ম্যানগ্রোভ ফরেস্ট আছে, সুন্দরবনের কথা আপনারা সবাই জানেন, সেইখানে একটা সময় নৌকা নিয়ে মাঝিরা যখন কাঠ কাটতে যেত এবং গাছের এবং কাঠ এবং নৌকা বেঁধে রাখত এবং যখন তারা নৌকা আবার খুলতে যেত তখন কোনো একটা জায়গা থেকে তারা শুনতে পেত যে খুলো না, সেখান থেকেও নাকি খুলনা নামের উৎপত্তি। নাও খুলো না, সেখান থেকে খুলনায়। আবার আমরা আরো অনেক কিছু এমনিতেও একটু আগেও শুনলাম, তো এরকম নানান ধরনের কথা রয়েছে। তবে খুলনা নিয়ে এইটুকু সন্দেহ নেই যে খুলনার মানুষজন ভূত FM পছন্দ করেন এবং খুলনা থেকে আমরা অসংখ্য ঘটনা পেয়েছি এবং খুলনা থেকে আমরা সবসময় SMS পাই, ইমেইল পাই, আমরা ফেসবুকে অনেক ভালো ফিডব্যাক পাই এবং খুলনাতে অনেক অসংখ্য গল্প আপনাদের শুনিয়েছি, যে গল্পগুলো আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আশা করছি আজকে এই রাত্রি খুলনার স্পেশাল সব ঘটনা দিয়ে আপনাদের জমজমাট একটা ভূত FM উপহার দিতে পারবো। এবং সেই সাথে শুরুতে জানিয়ে দিচ্ছি কিভাবে আমাদের SMS করবেন। আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI, ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutasam@radiofurti.fm, which is bhutasam@radiofurti.fm, তার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। এই ফাঁকে বলে রাখি, নেক্সট ফ্রাইডেতে আমরা যাচ্ছি বরিশাল। সুতরাং যারা বরিশালে রয়েছেন, আমি দেখেছি যে খুলনা যখন আমরা আসি তখন অনেক অভিযোগ ফেসবুকে ইনবক্স করেছেন, অনেকে ইমেইল করেছেন যে আপনারা খুলনা যাচ্ছেন, বরিশালে কেন আসছেন না। সো বরিশালে আমরা আসছি নেক্সট উইকে। বরিশালবাসী আপনারা bhutasam@radiofurti.fm এই অ্যাড্রেসে আপনাদের ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন। আর যারা যশোরে রয়েছেন তাদের অনেকেরই কাছ থেকে অভিযোগ পেয়েছি আমরা কেন যশোরে যাচ্ছি না, যশোর থেকে খুলনা এত বেশি কাছে, ইনফ্যাক্ট আমাদেরও যশোরে নেমে তারপরে খুলনায় আসতে হয়। সো সেই কারণেই আমার মনে হয় যে যশোর এবং খুলনাকে আলাদা করার কিছু নেই। আর আমাদের ফেসবুকের পেজ যদি আপনারা ভিজিট করতে চান, চলে যান www.facebook.com/radiofurti and www.facebook.com/bhutasam.russell, এই দুটো অ্যাড্রেসে। এবং সেখানে গিয়ে আমাদের যে আজকের অতিথিরা রয়েছেন সেই অতিথিদের আপনি লাইক দিতে পারেন, কমেন্ট দিতে পারেন। এবং ইয়াং টাইগার্স রিচ সেমি ফাইনাল, কংগ্রেচুলেশনস টু ইয়াং টাইগার্স। আপনারা জানেন বাংলাদেশ আন্ডার 19 টিম এইরকম এক বিরল সম্মান পেয়ে বসেছে, যারা অর্জন করেছেন। আজকে তারা সেমিফাইনাল খেলবেন এবং আজকে নেপালকে তারা পরাজিত করেছেন বাই 6 উইকেটস। এবং এটা একটা বিরাট আমাদের জন্য একটা, মানে কি বলবো, যে আমাদের একটা বিরাট গৌরবের ব্যাপার। সো ইয়াং টাইগার্সদের জন্য রইল অনেক অনেক মানে ভয়ঙ্কর শুভেচ্ছা ভূতফেমের পক্ষ থেকে। যাই হোক, আমরা চলে যাব আমাদের ঘটনায়। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ইয়াসির। আমি একটা কথা বলে রাখি যে আজকে রাত যত বেশি হবে ভয় তত বাড়বে। সো স্টে টিউন টু আস অ্যান্ড আশা করছি পুরো সময়টা আমাদের সঙ্গে থাকবেন। ইয়াসির, আপনাকে আমি কয়েকটা কোয়েশ্চেন করতে চাই। ফার্স্ট অফ অল যে কোয়েশ্চেনটা আমি করবো আপনাকে, সেটা হচ্ছে যে আপনি আমাকে বলেছেন আপনাদের পরিবারে আপনার একজন আত্মীয়, দেখেন কত অদ্ভুত ঘটনা ঘটে এই খুলনায়, আপনার একজন আত্মীয় তিনি মানুষ নন, একটু কাছে নিয়ে কথা বলতে হবে।
এরকমই
কে হন তিনি?
আচ্ছা, সেটা হলো কি আমার মানে মামি হয়, আর মামিটা হলো কি আমার রিলেটিভের, মানে কি আমার আম্মুর কাজিনের আর কি ওয়াইফ।
এবং আপনি তাকে নিজের চোখে দেখেছেন?
হ্যাঁ, নিজের চোখে।
এবং আপনি বলেছিলেন যে
খুলনায় আসছে?
হ্যাঁ। আপনি বলছেন যে তার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই?
না ভাইয়া, কোনো অস্বাভাবিকতা নেই।
কেমনে থাকেন তারা?
আচ্ছা ভাইয়া, আসলে একটা কথা কি, তবে আমি এটা আমার নানুর কাছে শুনছি, মানে যে সে নাকি মনে করেন যখন মনে করেন আপনার কাজ টাজ যখন করতো তখন অনেক সময় হাত বাড়ায় প্রথম দিকে কাজ করতো, মানে হাতটা নর্মাল
যেরকম শোনা যায় সেরকম।
হ্যাঁ, কিন্তু পরে আর ওইটা দেখা যায়নি।
পরে ওটা দেখা যায় না। এবং আপনি বলছিলেন তার নাকি মাঝে মাঝে আত্মীয়রাও তার উপরে এসে ভর করেন।
হ্যাঁ,
এবং যে দুজন আত্মীয় যে তার উপরে এসে ভর করেন তারা কারা?
আচ্ছা ভাই, একটা হলো গিয়ে তার চাচা, ঠিক আছে, তার চাচা, আর একটা হলো গিয়ে তার হলো গিয়ে চাচা তো বোন, দুইজন
চাচা এবং চাচা বোন দুজন আসেন। তখন তিনি আবার অস্বাভাবিক আচরণ করেন। এমনিতে তিনি আপনাদের পরিবারের কোনোদিন কোনো উপকার বা কোনো ক্ষতি করেছেন?
হ্যাঁ ভাই, আমি উপকারের ভিতর আপনার একটা বলি, মানে আমাদের আমার মানে রিলেটিভের মানে আমার ফ্যামিলির ভিতরে একটা কাহিনী হয়েছে। আসলে কি আমার একবার আমাদের নানা বাড়ি দলিল পাওয়া যাচ্ছিল না, ঠিক আছে, তো দলিলটা খুব ইম্পর্টেন্ট ছিল, না পাওয়ার পরে আমার ওই মামির কাছে যাওয়া হয়েছিল, তো তার জিজ্ঞেস করা হয়েছিল, সে বলছিল যে আপনার ইসেই আছে, আপনার ট্রাঙ্কের ভিতরেই আছে, ঠিক আছে, তো বলার পরে সেইখান থেকে বের, যেখান থেকে বলছে সেখান থেকে বের হয়েছে জিনিসটা।
এবং উনি এরকম অনেক কিছু বলে দিতে পারেন? আর কোনো ক্ষতি করেছেন কখনো?
না, ক্ষতি এখন পর্যন্ত কোনো ক্ষতি
বলতে আমি ওইরকম কোনো ক্ষতি বলছি না, যেহেতু রিলেটিভ, মানে কোনোদিন কেউ তার কারণে কখনো ভয় পেয়েছেন?
না ভাই, ভয় পাইনি, বাট আমার যে মানে তার যে ওয়াইফ বলতে সরি, মানে তার যে শাশুড়ি, ঠিক আছে, তার শাশুড়ি প্রথম দিকে ভয় পাইতো, বাট পরে যখন দেখছে যে কোনো ঝামেলা করে না, তারপর ব্যাপারটা নর্মাল হয়ে গেছে।
আচ্ছা, আমি একটা শোভনের কাছে যাই, এটা খুবই একটা অদ্ভুত ঘটনা। এবং আমার কাছে মনে হয় যে কারো পরিবারে, আমি জানি না যে জিন আছে কিনা, ওনাদের পরিবারে জিন আছে, এবং উনি বলছিলেন যে ওনার সেই জিনটা একদম দেখতে হুবহু মানুষের মতো, তার মধ্যে কোনো আচরণগত ভাবে কোনো পার্থক্য নেই। আপনি বলছিলেন কয়েন নিয়ে একটা ঘটনা, কি ঘটনা সেটা একটু শুনতো, একটু কাছ থেকে বলতে হবে প্লিজ সবাই।
কাজিনের ব্যাপারে আমাদের ফ্যামিলির রিলেটেড আত্মীয় হয় আমাদের কাজিন, তার কাছে মানে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। তুলে নিয়ে যাওয়ার পরে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না, তো বাসার সবাই অনেক খোঁজাখুঁজি করছে, গ্রামের লোকজন বা সবাই, ওইখানের খুব মানে জিনিসটা অনেক সরগোল হয়ে গেছিল, তো সবাই খুব মানে খোঁজার জন্য ব্যস্ত ছিল। তো একটা পর্যায়ে তাকে না পাওয়ার পরে, তো ওইখানে স্বাভাবিকভাবে গ্রামে যেরকম হয় হুজুর ওঝা এই ধরনের তাদের কাছে যাওয়া হয়, তো সেই সব করে তারা ওই গ্রাম বা আশেপাশের অঞ্চলের কোনো হুজুর বা ওঝা বাদ দেয় নাই। তো এট এ টাইম যে একজনের কাছে পাওয়া গেছে যে ওই হুজুর তাকে ইনফো দিছিল যে আপনার ছেলেকে পরীরা উঠায় নিয়ে গেছে ঘরের থেকে, কারণ ও যখন মাদ্রাসায় পড়তো, মানে আমার ওই কাজিন মাদ্রাসায় পড়তো, ওনাকে ওইখানে দেখে পছন্দ করছে এবং তাদের বাড়ির পাশের পুকুরে উনি খেলাধুলা মানে যেদিন করতেছিল ওই দিন দেখে ওরা টার্গেট করে উঠায় নিয়ে চলে গেছে। তো ওই হুজুর বলছিল যে তোমরা তিনটা জায়গায় খোঁজ নিও ঠিক তিন দিন পরে, তো এই তিনটা জায়গার যে কোনো একটা জায়গায় পাওয়া যাবে।
আচ্ছা,
তিনটা জায়গা ছিল আপনার, একটা ছিল বাঁশঝাড়, আরেকটা ছিল হচ্ছে আপনার নদীর পাড়, ওর সাইডেই নদী আছে, আরেকটা ছিল হচ্ছে আপনার গাছের উপরে তেঁতুল গাছ, একটা বড় তেঁতুল গাছ ছিল ওই এলাকারই। তো ওইখানে তো তিন দিন যখন তারা অপেক্ষা করলো, তিন দিনের দিন বাসা সবাই অ্যালার্ট, মানে এই তিনটা জায়গায় লোকজন সব ভিড়ভাট্টা। তো নদীতে ওই দিন সকালে নদীতে একজন লোক দেখতে পায় ওই এলাকারই, যে ছেলেটা দাঁড়ায় আছে এবং হাতে এক হাতে মানে দূর থেকে উনি বুঝতে পারছেন যে এক হাতে বল আকৃতির কিছু, যখন সামনে গেছে তখন দেখতে পারছো এটা একটা মিষ্টি, এবং বাম হাতে দেখতে পারছে দুটো কয়েন, ওটা হলো একদম কাছে যে তারপরে, কিন্তু উনি যখন এক হাত কি দুই হাত দূরত্বের কাছে ছিল তখন ওই ছেলেটা বলতেছে, ওর বয়স ছিল তখন 7 কি 8, তো বলতেছে আমার ভাই যে কাছে আসিস না সমস্যা আছে।
আচ্ছা,
তো ওই লোকটা ওই জিনিসটা আর কেয়ার করেনি, মানে সে অনেকটা খুশি হওয়ার মতো তাকে যে জড়ায় ধরছে, জড়ায় ধরার সাথে সাথে সে অজ্ঞান হয়ে গেছে।
কি অজ্ঞান হয়ে গেছে?
এই সেই আমার ভাই
মানে যাকে তুলে নিয়ে গিয়েছিল
সে অজ্ঞান হয়ে গেছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে উনি অজ্ঞান হয়েছিলেন টোটাল তিন দিন,
তিন দিন
পুরো তিন দিন, এবং ওই তিন দিনে ওনার হাত থেকে ওই কয়েন এবং মিষ্টি কেউ আলাদা করতে পারেনি।
কয়েনটা কি খুব সাধারণ কয়েনের মতো ছিল?
না, কয়েনটা টোটালি সাধারণ কয়েন কয়েনের মতো ছিল না। এবং কয়েনের ব্যাপারে আরেকটা কথা, ওই তিন দিন পরে উনি যখন রাত্রেবেলায় উঠছে, মানে মা বলে চিৎকার করে উঠছে, তখন উনি শুধু দুইটা কথা বলতেছিল যে প্রথমটা হচ্ছে আমি তোমরা কারা, সেকেন্ড কথাটা হচ্ছে আমার সেই ফুলের বিছানা কই। এই কথা বলতে বলতে সে আবার মানে ঘুমায় যাওয়ার মতো একটা পরিস্থিতি। তো তারা হুজুরের কাছে আবার যায়, হুজুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করে এর প্রতিকার কি। তো হুজুর যেটা বলে সেটা হচ্ছে ওকে নিয়ে ঘুম পাড়ায় নিয়ে যাওয়া হয়েছিল এবং ওই এবং ওইখানে ও একটা ঘোরের মধ্যে ছিল এবং এই ঘোরটা কাটতে একটু সময় লাগবে। কয়েনের ব্যাপারটা আসি, কয়েনটা ওই ওর ঘোরটা যখন আস্তে আস্তে কাটে তখন ওইটা নিতে পারেনি হাত থেকে, ঘোরটা যখন আস্তে আস্তে কাটে তখন ওই কয়েনটা নেওয়া হয়।
আচ্ছা,
নেওয়া হয় এবং হুজুর বলে ওকে ওইখান থেকে অন্য কোথাও পাঠায় দিতে। তো পরে ভাইকে ঢাকায় পাঠায় দেওয়া হয় এবং কয়েনটা নিয়ে ওনার আম্মা মানে ঘরের একটা সেফ জায়গায় রেখে দিছিল। তো পরে পরের দিন সকাল উঠে দেখে ওই দুটা নাই এবং ওটা টোটালি ডিসঅ্যাপিয়ার
হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আপনার ঘটনা, রাইট? এবং তারপরে তার কোনো সমস্যা হয় নাই?
হ্যাঁ, এইটুকু বলি যে সে যখন মানে ওইখানে ওর পরের দিনই পাঠায় দেওয়া হয় না, যেহেতু ওই যে বললাম আপনাকে যে ঘরের মধ্যে ছিল, তো সে অনুভব করত যেমন ধরেন রাত্রে রাত্রে তাকে কখনো একা রাখা হতো না, কিন্তু ওই মানে ওই ঘটনার পরের থেকে মা পাশে ঘুমাইতো রাত্রে। তো রাত্রে রাত্রে নাকি সে উঠে একা একা অন্ধকারে কারোর সাথে মারামারি করতো, মানে কোনো একটা ছায়া বা অভাব জাতীয় কিছু একটা, তার মা যেটা বলছে যে ছায়ার মতো তার সাথে মারামারি করতো এবং এট এ টাইম সে বলতো যে আমি যাবো না, এরকম করে চিৎকার করে বলতো আমি যাবো না, এবং বলতে বলতে সে ওইখানে অজ্ঞান হয়ে যাইতো। তো এই জিনিস চিন্তা করার পরে খুব শিগগিরই হয়তো বা 1 মাস বা 1.5 মাস টাইমের পরে তাকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। তো ঢাকায় যেও সে ফিল করতো সে খাট থেকে অনেকটা উপরে, অনেকটা উপরে হয়ে গেছে এবং সেটা ঘুমের মধ্যে বুঝতে পারতো। এই জিনিসটা এখন আস্তে আস্তে অনেকটা কমে গেছে, কিন্তু এখনো সে ফিল করে যে তাকে কেউ উঠায় নিচ্ছে ঘুমের মধ্যে, অথবা স্বপ্ন দেখে যে তুই চল, বারবারই শুধু একটা কথা বলে যে তুই চল।
এটাই আমি এক্সপেক্ট করছিলাম আপনার কাছে। হ্যাঁ, এই অংশটুকু শুনেছিলাম না, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কাছে অনেক SMS আসছে, অতুল আমাদের SMS করেছেন এবং SSC এক্সাম চলছে তো আছেন সবার, SH আবরার হাজারিবাগ থেকে আমাদের SMS করেছেন এবং আজকের ভূত FM জম্বে ভালো লিখেছেন। হ্যাঁ, আজকে খুলনায় আমাদেরও এক্সপেকটেশন সেরকমই। মাহফুজ আমাদের লিখেছেন স্টোরিটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অনামিকা আমাদের ফরিদপুর থেকে SMS করে লিখেছেন যে SMS করে লিখেছেন যে এই স্টোরিটা ভালো লেগেছে। জ্যাকলিন নাটোর টিভি সেন্টার থেকে আমাদের এসএমএস করেছেন, আই এম বিগ বিগ ফ্যান অফ ভূত এফ এম, এবং তিনি বলেছেন যে ভূত এফ এম তাদের ফ্যামিলি মেম্বাররা সবাই শোনেন। রেজা আমাদের মাওলা আমাদের এসএমএস করে বলছেন ওয়েলকাম টু খুলনা। এছাড়াও আনিকা আমাদের এসএমএস করেছেন বাসাবো থেকে, আমাদেরকে আলিফ এসএমএস করেছেন নাটোর থেকে, খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন এসএমএস করেছেন, এবং তারা আজকে একটু ডিফারেন্ট, তারা আজকে দে আর উইথ ভূত এফ এম ফ্যামিলি। সো কিছুক্ষণের মধ্যেই অ্যাটলিস্ট তাদের আমরা ভয়েস আপনাদেরকে শোনাই দিব, যারা প্রত্যেক দিন এস এম এস করেন এবং প্রতিটা দিন যাদের নাম শোনেন। হাবিব এবং নাহিদ কুমিল্লা থেকে আমাদের এস এম এস করেছেন, এবং তারাও একটা হরর নাইট চান আমাদের কাছে, সেটা লিখেছেন। বরিশাল আসবেন কবে অনেকেই বলছেন, যারা মিস করেছেন তাদেরকে বলি নেক্সট ফ্রাইডে, অর্থাৎ যে ফ্রাইডেটা আসছে, আপকামিং ফ্রাইডে যেটা, সেই ফ্রাইডেতে, অর্থাৎ এই দিস ফ্রাইডে আমরা যাচ্ছি বরিশাল, এবং বরিশালে আপনাদের সাথে অনেক মজা হবে। সেই জন্য আপনাদের যেটা করতে হবে, আপনাদেরকে প্রচুর ঘটনা পাঠাতে হবে আমাদেরকে, এবং ঘটনা পাঠানোর নিয়মটি হচ্ছে আমাদের ইমেইলে পাঠাতে হবে আপনাদের ঘটনা, এবং ইমেইলটা অ্যাড্রেসটা আমি জানিয়ে দিচ্ছি, bhutfm@radiofurti.fm, প্লিজ একটু লিখে নেবেন, তাহলে মনে থাকবে bhutfm@radiofurti.fm। এবং আমার যেটা মনে হয়, আপনারা যে কোনো, মানে আপনারা যদি একটু গুগল করেন তাহলে এই ওয়েব এই ঠিকানা পেতে আমাদের একেবারে আপনাদের অসুবিধা হবে না, এবং আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনি পেয়ে যাবেন www.radiofurti.com.fm, এখানে সেখানে গিয়ে আপনি পেয়ে যাবেন। ডেফিনেটলি আমরা চলে যাব আবারও ঘটনায়, তার আগে জানিয়ে দিই যে আমরা থ্যাংক জানাতে চাই, থ্যাংক ইউ সো মাচ টাইগার গার্ডেন ইন্টারন্যাশনাল হোটেল ফর ইউর হসপিটালিটি অ্যান্ড ড্যান কেক, থ্যাংকস টু ড্যান কেক ফর দেয়ার হসপিটালিটি। অ্যান্ড আমার মনে হয় যে আরেকটা খবর আপনাদের জানিয়ে দেওয়া দরকার, চলছে অমর একুশে বইমেলা এবং ভাষার মাস শুরু হয়ে গেছে, সেই উপলক্ষে ঢাকা বইমেলায় স্টল নাম্বার 181 এবং 182 জ্ঞান বিতরণী স্টল, সেখানে আমাদের বইগুলো আছে, পুরনো বইগুলো যারা এখনো পাননি, নতুন বই আসছে, পুরনো বইগুলো যারা সংগ্রহ করতে পারেনি সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং আমাদের পরবর্তী অতিথি ডক্টর ফারুক, আমরা তার কাছে যাব এবং একটা লাশের ঘটনা শুনে আসবো আমরা, রাইট? এটা একটা অ্যাম্বুলেন্সের ঘটনা, ওকে শুনে আসি।
ধন্যবাদ তাসিল ভাই। আমার ঘটনা হচ্ছে আমাদের খুলনা মেডিকেল কলেজে, আমার খুলনা মেডিকেল কলেজ আসার পরে হসপিটালে এক অ্যাম্বুলেন্স চালায় এক মামা, তো তার সঙ্গে আমার সম্পর্ক, তো ঘটনাক্রমে সে ঘটনাটা আমার সঙ্গে শেয়ার করে। তো ঘটনা ছিল এরকম যে একটা পোস্টমর্টম করা লাশ, এই সম্পর্কে তো একটা লাশ, মেবি সেটা ছিল আপনার সুইসাইড, তো সুইসাইড করা একটা লাশ, তো সেটা আমাদের খুলনা মেডিকেল কলেজেই পোস্টমর্টম করা হয়েছে। তো করার পর সেটা মেবি রিলিজ দেওয়া হয় সন্ধ্যার দিকে রিলিজ দেওয়া হয়। তো ঘটনাক্রমে যেহেতু লাস্টে ছিল সুইসাইড কেস, তো সেই জন্য ওই বাসার ফ্যামিলি থেকে যে মেম্বারটা ছিল, তো তাকে ওই পরিবারের ঝামেলার কারণে, যে ওখানে একটা পুলিশি একটা ঝামেলা হয়েছিল, তো সেটার কারণে সে চলে যায়, তো আলটিমেটলি ওই ডেড বডিতে একা থেকে যায়। তো এখন হসপিটালে একটা নিয়ম ছিল এমন যে একটা ডেড বডি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সেটা রিলিজ দিয়ে দিতে হবে, এবং রিলিজ দেওয়ার পরে সেটা হসপিটালে রাখা যাবে না, এরকম একটা অর্ডিনেন্স ছিল আর কি। তো যাই হোক, তো ঘটনাক্রমে হসপিটালের নির্দেশে বাসায় ফোন দেওয়া হয়, বাসায় ফোন দেওয়ার পরে তারা ওখান থেকে জানায় যে আমাদের বাসায় খুব প্রবলেম, তো আমরা ওই লাশটাকে নিয়ে আসার জন্য যেতে পারতেছি না। তো হসপিটাল কর্তৃপক্ষের কাছে তারা এটা বলে যে লাশটাকে যাতে হসপিটাল থেকেই অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে সেটা পৌঁছে দেওয়া হয় আর কি। তো হসপিটাল কর্তৃপক্ষ সেটা সেভাবেই কার্যক্রম করে এবং শেষ পর্যন্ত লাশটা পৌঁছে দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা নেয়। আলটিমেটলি সেই লাশটা যে পৌঁছে দেয় সেই দায়িত্ব ছিল সেই মামা, মানে যে অ্যাম্বুলেন্স চালিয়ে, তো উনি এখন আমার কলেজের মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল স্যারের গাড়ি চালান। তো এই ঘটনার পরে সাধারণত উনি তিনি অ্যাম্বুলেন্স চালানো ছেড়ে দিয়েছেন আর কি,
ভয়ের কারণে।
হ্যাঁ, ও একটা ঘটনা আমি পরে আপনার সঙ্গে বলতেছি। তো ঘটনা এমন ঘটছিল যে সন্ধ্যার দিকে যেহেতু গাড়িটা সারছিল, এখান থেকে সবকিছু কমপ্লিট করার পরে গাড়িটা মেবি 8টার দিকে হসপিটাল থেকে রওনা দিছে, এবং রওনা দেওয়ার পর ঘন্টা দুয়েক ফ্লুয়েন্টলি গাড়িটা চলছিল, তো কোনো ঝামেলা ছিল না। তো হঠাৎ করে তিনি খেয়াল করতেছেন লাস্টটা যেহেতু ছিল আপনার কফিনের মধ্যে, তো পেছনে তিনি খেয়াল করতেছেন যে কফিনটা খুলে যাওয়ার একটা শব্দ, তো বোঝা যাচ্ছে যে একটা কফিনের যদি উপরে পাটাতোটা খুলে যায়, একটা যেরকম টাইপের শব্দ হওয়া উচিত ওই টাইপের একটা শব্দ হচ্ছে আর কি। তো উনি জিনিসটা নোটিস করার পরে নিজে একটু গাড়িটার স্পিডটা কমাই দিচ্ছেন এবং অবজার্ভ করার জন্য একটু ট্রাই করছেন আর কি। তো রাস্তা আবহাওয়াটা এমন ছিল যে বৃষ্টি, হালকা বৃষ্টি ছিল, আর রাস্তায় গাড়িও তেমনটা ছিল না, মোটামুটি ফাঁকা। তো এই এনভায়রনমেন্টে তিনি নিজের যদিও একটু অ্যাবনর্মাল মনে করতেছেন, তারপরও নিজের দায়িত্বে এবং সরকার যেহেতু তাকে এই কাজে পাঠাইছে তো অবশ্যই তাকে রেসপন্সিবিলিটি বেশি মনে করছেন। তো এই কারণেই সে গাড়িটা অফ করছেন, স্টপ করছেন, স্টপ করার পরে তিনি জাস্ট অবজার্ভ করছেন যে আসলে কি ঘটনা ঘটছে। তো উনি দেখেন যেভাবে পেরেক মেরে দেওয়ার কথা ছিল ওইভাবে মারা ছিল, তো আলটিমেটলি কিন্তু পেরেকটা সে জায়গায় ছিল না। তো উপরে যে কাঠের ইটা দেওয়া ছিল কফিনের উপরে, তো ওটা খুলে পড়ে গেছে। তো উনাকে উনি ওটা স্বাভাবিকভাবে নিয়েছেন, যে অ্যাবনর্মাল ভাবে নেন নাই, তো হতেই পারে এটা স্বাভাবিক। তো উনি লাস্টটাকে ওই আগের মতো কফিনকে প্লেস করছেন এবং তার গাড়িতে দড়ি ছিল আর কি, রশি যেটাকে বলে, তো ওটা ছিল, তো ওটা দিয়ে খুব ভালোভাবে জিনিসটা মুড়িয়ে নিয়েছেন আর কি।
আচ্ছা,
সমস্ত কফিনটাই তেমন ভাবে মুড়িয়ে নেওয়া হয়েছে। সাধারণভাবে ওটা সাধারণত মানে ই হয়ে যাওয়ার কথা না, খুলে যাওয়ার কথা না, তো আলটিমেটলি কিন্তু খুলে গেছে এক পর্যায়ে। তো উনি কনফিডেন্টলি সেটা করছেন, করার পরে গাড়িটা স্টার্ট করছেন, স্টার্ট করার এক পর্যায়ে তিনি এখন খেয়াল করতেছেন যে পিছনে একটা অদ্ভুত শব্দ, তো যেটা একটা গোঙানোর মতো শব্দ হয় আর কি, মানুষ যেটা করে আর কি, তো এই টাইপের একটা শব্দ তিনি শুনতে পাচ্ছেন। তো হঠাৎ করে তিনি যেহেতু ভয়টা তার বেড়ে যাচ্ছে, কমই বেড়ে যাচ্ছে, শব্দটাও বেড়ে যাচ্ছে, কারণ হচ্ছে তিনি এই ভয়টা পাওয়ার পরেই আস্তে আস্তে গাড়ির স্পিডটা কমে যাচ্ছে। তো এই ভয়ে তিনি এবার কি করলেন, এবার গাড়িটা আবার স্টপ করলেন। তো এবার দেখলেন যে আগে যে রশি পাচ্ছিলেন, তো রশিটা কিন্তু এবার খুলে গেছে, রশি খুলে যাওয়ার পরে কফিনটা ওই আগের মতোই উপরের পাটাতনটা খুলে আসছে। খুলে আসার পরে এবার দেখেন ডেড বডিটা গাড়ির যে ফ্লোর আছে ঠিক ফ্লোরের মধ্যে পড়ে আছে। তো এবার কিন্তু মোটামুটি অনেকটাই ভয় পেয়েছেন। তো ভয় পাওয়ার পর এখন কি করবেন বুঝতেছেন না, যে রাস্তার মধ্যে কিন্তু দুজন রাস্তা, কেউ নাই, দু একটা গাড়ি চলতেছে হাইওয়েতে যেগুলো চলে। তো এই পর্যায়ে তিনি এখন কি করবেন ডিসিশন নিতে পারতেছেন না, কারণ একটু ভয় লাগতেছে কিন্তু দায়িত্ব তার বড়। তো এই পর্যায়ে শেষ পর্যন্ত তিনি কি করলেন, গাড়িটা আপনার আবার আগের মতো চালালেন। চালার পর এক পর্যায়ে ঘন্টা দুয়েক প্রায় বাড়ির কাছাকাছি পৌঁছে গেছেন, আর 20 মিনিট লাগবে মেবি। তো এই মুহূর্তে তিনি নোটিস করতেছেন তার তিন যে সিটে বসছেন তার পিছনে একটা ধাক্কা লাগতেছে, মনে হচ্ছে যে কেউ তাকে ধাক্কা দিচ্ছে।
আচ্ছা,
তো এই পর্যায়ে তিনি নিজেকে আর কন্ট্রোল করতে পারেন নাই শেষ পর্যন্ত, এবং ধাক্কাটা এমনভাবে আসতেছিল যে তাকে মনে হচ্ছে যে ফেলে দিব আর কি গাড়ি থেকে।
বুঝতে পেরেছি। তারপরে
তারপরে সে ওই একই অবস্থায় সে বাড়ি 20 মিনিট আগে আর কি, তখন কাঁচা রাস্তায় ঢুকছে আর কি, গ্রামে যাবে এই অবস্থায়। তো তার সেন্স মোটামুটি সেন্সলেস হয়ে গেছে, তো জল তিনি গাড়িটা প্রেস করতে পারেনি রাস্তার মধ্যে, তিনি পড়ে গেছেন রাস্তা থেকে, ওই দরজা থেকে পড়ে গেছেন। এবং সকালে যখন গ্রামের লোকজন আসে তো এসে দেখে যে রাস্তা মাটিতে পড়ে আছে, গাড়ি থেকে মাটিতে পড়ে আছে, এবং তিনিও ওই রাস্তার ধারে পড়ে আছেন। তো গ্রামের লোকজন সকালবেলা উঠে তো তাকে ওইভাবে যখন সেন্স ফিরে আসছে তখন তার কাছে ঘটনাগুলো শুনছেন। তো শোনার পরে ওই ডেড বডি যে ছিল তাদের কাছে ছিল, তো তাদের কাছে হস্তান্তর করে দেওয়া হয়েছে এবং শেষ পর্যায়ে তিনি ওই সুস্থ হয়ে ফিরে আসছেন। এবং সেদিনকার পর থেকে তিনি আর ওই হসপিটালের অ্যাম্বুলেন্সের দায়িত্ব থেকে মোটামুটি অবসর নিয়েছেন আর কি। এখন তিনি আমাদের ভাইস প্রিন্সিপালের গাড়ি চালান।
অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাওয়াকে ছোট ব্রেকে তার আগে বলি যে আমাদের কাছে অনেকে SMS করছেন এখনো পর্যন্ত, এবং আমরা আগামী সপ্তাহে যাব বরিশালে, আপনাদের সেটা জানিয়ে রাখি। এবং বরিশালে আপনাদের যারা যারা আপনারা শুনছেন আমাদেরকে সেই মুহূর্তে এই মুহূর্তে তাদেরকে বলতে চাই যে অবশ্যই অবশ্যই আমাদের SMS করুন, SMS করার নিয়ম এবং জানিয়ে দিন যে আপনারা শুনছেন, এবং আমাদেরকে ইমেল করে পাঠিয়ে দিন আপনাদের ঘটনা। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং ফেসবুকে অনেকে লিখছেন দেখছি, এখানে তানভীর মিজান আমাদের সাথে আছেন এবং আমাদের তিনি বাস্তবে একটা ঘটনা শেয়ার করতেছেন, ঘটনা শেয়ার করলে অবশ্যই ইমেইলের মাধ্যমে শেয়ার করতে হবে। এবং ভয় করে ভাইয়া, মধ্যরাতে রাস্তা দিয়ে এক একটা চলাচল করতে ভয় লাগে, MD মুত্তাজুল ইসলাম এটা আমাদের লিখেছেন। এছাড়াও আমাদের নওশিন হাফিজ আমাদের এখানে লিখেছেন এবং চিটাগাং আবার যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তিনি ইনশাল্লাহ। অরিজিৎ শুভ এছাড়াও টাইমলেস সময় সহ আরো অনেকে আমাদের সাথে আছেন এই মুহূর্তে। তো আমরা ছোট্ট একটা ব্রেক ব্রেকে চলে যাচ্ছি, আর ব্রেকের সেই টাইমটাতে কি আর করবেন, যারা অলরেডি আমাদের সাথে রয়েছেন তারা একটা ড্যানকেক খেয়ে নিতে পারেন এই ব্রেকের মধ্যে, আর আমরা ফিরে আসবো ব্রেকের পরে আবারও দারুণ দারুণ সব ঘটনা নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত FM, the night comes alive with Gramophone.
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি অ্যান্ড চলছে ভূত FM। আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি, এবং আমি রাসেল আছি, সাথে আমাদের সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, আর সেই সাথে থ্যাংক ইউ সো মাচ টাইগার গার্ডেন ইন্টারন্যাশনাল হোটেল ফর ইউর হসপিটালিটি। এবং আশা করছি যে আমরা আপনারা সবাই অলরেডি যারা বরিশালে তারাও প্রস্তুতি নিচ্ছেন, এবং আগামী শুক্রবার আমরা আসছি বরিশালে, সুতরাং অবশ্যই অবশ্যই প্রস্তুত থাকবেন। প্রতি সপ্তাহেই আমরা সবসময় শুনি যে খুলনা থেকে আমাদের SMS করেন আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন। আপনাদের অনেকেরই ধারণা আছে যে আমরা SMS আসলে কি যায় নাকি যায় না, আসলে কি পড়ি নাকি পড়ি না, তো আমি একটু পরিচয় করে দিই। আপনার নামটা একটু প্লিজ বলবেন।
আনোয়ার হোসেন।
আনোয়ার হোসেন, আপনি আপনিও তাই, কেমন লাগে ভূত FM?
মানে ভূত FM কে নিজের ফ্যামিলি বলে মনে হয়।
থ্যাংক ইউ সো মাচ আজকে, এবং আপনারা যে কষ্ট করে এসেছেন। কোথায় বাসা আপনাদের খুলনায়?
টাইগার গার্ডেন এর ঠিক সামনেই আমাদের বাসা।
আচ্ছা, ওকে, সো টাইগার গার্ডেন এর সামনে বাসা। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে আপনাদের সময় আমাদের সাথে অনেক বেশি ভালো কাটবে। আমরা চলে যাব শাহিনের কাছে, এবং শাহিন যখন ঘটনাটা বলবেন সেই সময় আপনারা একটু অনুভব করবেন যারা শুনছেন এই মুহূর্তে, যে আপনাদের সাথেই এই ঘটনাটা ঘটছে, দেখেন কেমন লাগে শাহিনের স্টোরি। আপনি খুলনায় কোথায় থাকেন?
আমি খালিশপুর বিদ্যুৎ কেন্দ্রে থাকি।
খালিশপুর বিদ্যুৎ কেন্দ্র, ওকে, চলে যাই আপনার ঘটনায়।
হাই লিসনার, দিস ইজ শাহিন ফ্রম খুলনা বিদ্যুৎ কেন্দ্র। প্রথমে ধন্যবাদ জানাই আমার বন্ধুদের।
আমরা সরাসরি ঘটনায় যাব প্লিজ। হ্যাঁ, অনেকে অনেক কষ্ট করে রাতের বেলায় শুনছেন, আমরা ঘটনায় যাই প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।
2012 সালের ঘটনাটা ছিল 2012 সালের
বলেন
2012 সালের নভেম্বর মাসের মাঝামাঝি কোনো একটা সময়। আসল ভাই, তো আমি একটু অনেক রাত করে ঘুমাতে যাই, তো বরাবরের মতো আমি ওই দিনও অনেক রাত করে ঘুমাই, তো একটা সার্টেন সময় আমি ঘুমিয়ে যাই। হ্যালো, হ্যাঁ, একটা সার্টেন সময় আমি ঘুমিয়ে পড়ি, তো হঠাৎ আনুমানিক রাত 3টার সময় আমার ঘুম ভেঙে যায়। আমি বুঝতে পারলাম কিছু একটা সামথিং আমার মাথার পেছনে খুব আলতোভাবে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তো আমি মনে করলাম হয়তো বা আমার আম্মু ঘুম থেকে উঠে গেছে, আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিন্তু রাসেল, আমি পাশ ফিরে যে দেখতে যাবো, দেখি আমার ঘাড় আমি মুভ করতে পারছি না, অনেক ঘাড়টা অনেক শক্ত হয়ে গেছে। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরে আমার ঘাড়টা আমি মুভ করে দেখি ওইখানে কেউ নেই। কিছুক্ষণ পর আমার চোখ রাসেল ভাই সামনে চলে যায়, এখন দেখি আমার মশারির ওপাশে ঠিক সামনে একদম মশারির গা ঘেঁষে একটা লম্বা আনুমানিক 7-8 ফুট একটা দৈর্ঘ্যের একটা মহিলা অবয়ব। চোখটা ছিল সম্পূর্ণ সাদা, চোখের মধ্যে কোনো মনি নেই। আমার উত্তর পাশের জানলাটা খোলা ছিল, স্পষ্ট আমি এটা দেখতে পাচ্ছি বাইরের আলো থেকে। এমন সময় রাসেল ভাই তার সাথে আমার আই কন্টাক্ট হচ্ছে, সম্পূর্ণ চোখে চোখ পড়ছে। হ্যালো,
আচ্ছা, উনি একটু নার্ভাস। আচ্ছা আচ্ছা, আমি একটু বলি যে আপনার আপনি এই মহিলা যার কথা বলছেন তাকে কি রেগুলার দেখেন?
না, আমি রেগুলার দেখি না, মাঝে মাঝে দেখা হয়। সেটা
মাঝে মাঝে দেখা হয়। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। তো আমার মনে হয় যে এই মুহূর্তে যারা শুনছেন এবং শুনছিলেন তাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে যে হঠাৎ করে রাত্রেবেলায় ঘুম ভেঙে গেল আপনার, এবং আপনি মনে করলেন যে আপনার পরিচিত বা আপনার আপন কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, এবং সেই মুহূর্তে আপনি অনুভব করে যদি তাকিয়ে দেখেন যে এরকম অদ্ভুত চেহারার একজন মানুষ, তাহলে কেমন লাগবে? আমার মনে হয় যে ভয়ঙ্কর লাগার কথাই। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনা আমরা শুনবো।
হ্যাঁ লিসনার্স, আমি মোহাম্মদ হুমায়ুন কবির, খুলনা মেডিকেল কলেজ থেকে আসছি।
শুনি আপনার ঘটনা।
ঘটনায় চলে যাওয়া
জি প্লিজ।
আমার ঘটনাটা ঘটছিল আমার আম্মুর সাথে, আম্মুর মুখেই শোনা। আমার জন্মের আগে আমরা তিন ভাই, আমার দুই ভাই তখন জন্ম নিছে, আমার জন্ম হয়নি। তো আমার মুখে শোনা এবং আমার নিজের সাথে ঘটনাটা। আমাদের যে বাড়িতে আমরা এখন থাকি, বাড়িটা বেশ 3-4 বছর 5 বছর পর্যন্ত খুব অব্যবহৃত হয়ে পড়েছিল। পড়ে থাকার কারণে ওখানে চুন সুরকি এই যে দেওয়ালগুলো গাঁথনি ছিল, যার কারণে ওই ছোট ছোট বটগাছগুলো দেওয়ালে হয়ে যায় এবং দেওয়ালগুলো অনেক ফাটল ধরে বড় বড়। তো এই ফাটল ধরার পরে তিন চার বছর পরে যখন আব্বু আম্মু এবং আমার দুই ভাইকে নিয়ে ওই বাড়িতে বসবাস শুরু করে, তখন আমাদের দুইটা সেই বাড়িতে তখন দুইটা রুম ছিল এবং দুইটা ছিল শোয়ার ঘর, একটা ছিল হচ্ছে কিচেন রান্নাঘর আর কি। তো ওই বাড়িতে আম্মু থাকতো, আব্বু বেশ রাত করে বাড়িতে আসতো, যখন তখন আম্মু একা একা যখন বাড়িতে থাকতো দুই ভাই ঘুমাতো, তো আম্মু শুনতে পাইতো যে কিচেনের ভিতরে যদি অনেকগুলো প্লেট তারপরে যে বোল তারপরে ডেস্কগুলো যদি সাজায় রাখে ফেলে দেওয়া হয় তাহলে যে শব্দগুলো হয় এ ধরনের শব্দ হইতেছে, মনে হইতেছে কেউ ফেলাই দিচ্ছে, কিন্তু আসলে আম্মু যখন দরজা খুলে কিচেনে ঢুকে তখন দেখে যে আসলে সবগুলো ঠিক আছে। তারপরে হঠাৎ করে যে শুনতো যে আমাদের বারান্দা উঠান ঝাড়ু দেওয়ার মতো একটা আওয়াজ, আম্মু বাইরে গিয়ে দেখে কোনো আওয়াজই নাই, মানে কিছু নাই, শুধু আওয়াজই শোনা যাইতেছিল, বাইরে গিয়ে দেখে কিছু নাই। এইভাবে যে সাপ সাপের যে একটা আওয়াজ করে ফোঁস ফোঁস করে যে আওয়াজটা করে এরকম একটা আওয়াজও তখন হইতো। তো আম্মু এইগুলো দেখতো ভয় পাইতো, আবার নিজেকে সান্ত্বনা দিত যে না আসলে কি মনে হয় কিছু না।
আচ্ছা,
এভাবে হইতে হইতে এক সময় হয়ে কি আমার আম্মু অনেক অসুস্থ হয়ে পড়ে, এমন অসুস্থ যে ওষুধ ডাক্তার দেখানো হতো ওষুধ খাইতো কোনো ওষুধেই কাজ হতো না, সবকিছু বমি হয়ে উঠে যাইতো। তো এরকম হইতে হইতে আমাদের পাশের বাড়ির একজন মহিলা আম্মুকে বললো, আব্বুকে বললো যে একটা মৌলভী আছে দুই গ্রাম পরে, জালাল মৌলভী বলে একটা মৌলভী, ওই মৌলভীকে একটু দেখাইতে পারো তোমরা, মৌলভী অনেক ভালো।
আচ্ছা,
তো আব্বু এই কথা শুনে একদিন মৌলভীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সেদিন কোনো মেঘ ছিল না, আকাশে আকাশ ভালোই ছিল, দিন রৌদ্রজ্বল দিন ছিল। তো আব্বু যখন রওনা দেয় কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে নাকি মেঘ হয়েছে এবং সেই মেঘে অনেক জোরে ঝড়ছে, সেই ঝড়ে আব্বু মানে সাইকেল চালাইতে পারতেছে না, আব্বু তখন সাইকেল থেকে নেমে সাইকেলটা ঠেলতে ঠেলতে নিয়ে গেছে। তো যাওয়ার পরে অনেক কষ্টে যখন সেই মৌলভীর বাসায় পৌঁছালো, পৌঁছানোর পরে দেখে যে সে মৌলভী বাড়িতেই নাই।
আচ্ছা,
তখন মৌলভী যখন বাড়িতে নাই আব্বু একটা চিরকুট লিখে পাঠিয়ে দিয়ে রেখে আসছে মৌলভীর বাড়িতে, মৌলভী ওটা দেখে আমাদের বাড়িতে আসছে। আসার পরে মৌলভী এসে দেখে যে হ্যাঁ এটা জিনের একটা আসর আছে উপরে আমার আম্মুর উপরে, যার কারণে কোনো ওষুধেই কাজ হইতেছে না, জিনটা তাড়াইতে হবে। তো মৌলভী দেখলো যে আমার আম্মুর উপরে যদি দোয়া কালাম করে জিন তাড়াতে হয় তাহলে আম্মু অনেক অসুস্থ, কাজ করতে পারবে না। তো সেহেতু দূর থেকে জিনটা যেন না আসতে পারে এটা বন্ধ করার ব্যবস্থা মৌলভী করে।
সেটা কিভাবে করলো?
তো তখন মৌলভী আমাদের বাড়ির যে সীমানা আছে সীমানাতে অনেকগুলো তাবিজ বোতলের মধ্যে করে তাবিজ পুঁতে দিল। দেওয়ার পরে আমার আম্মু তো কিছু খাইতো না, এই কথা শুনে মৌলভী তখন আম্মুর জন্য এক প্লেট ভাত নিয়ে আসতে বললো এবং দুধ, মানে এক কাপ দুধ একেবারে ভালোভাবে জ্বালানো কোনো পানি ছাড়া এই দুধ, এবং পুরানো যে তেঁতুল থাকে বাড়িতে এই তেঁতুলে সবগুলো মাখায় মৌলভী নিজে হাতে মাখালো এবং অনেক দোয়া দরুদ করলো করে আমার আম্মুরে খাওয়ালো। তো যে আম্মু কিছু খাইতে পারতো না এর আগে, মানে বমি হয়ে উঠে যাইতো, তিনি তখন ওই খাওয়ার খাইলেন এবং পুরোটাই খাইলেন।
আচ্ছা,
তারপরে মৌলভী বললো যে হ্যাঁ এবার এখন সুস্থ আছে আর জিন আসর করতে পারবে না, তুমি ওষুধ ডাক্তার দেখাতে পারো। তারপর মুখে ডাক্তার দেখানো হলো। তো ইতোমধ্যে যখন অনেকদিন চলে গেল খুব ভালোভাবে কিছু সমস্যা হয় নাই, আমাদের বাড়িতে রিপেয়ার করার জন্য রাজমিস্ত্রির কাজে লাগানো হয়েছিল। তো রাজমিস্ত্রি কাজ করার সময় সে সচরাচর থাকতো না, হঠাৎ করে একদিন সে আমাদের রাত্রে আমাদের বাড়িতে থাকলো। বাড়িতে থাকার জন্য তার যে বারান্দাটা চালির ব্যবস্থা করে সেই বারান্দায় তাকে রাখা হয়েছিল। তো ওই চালিতে একদিন রাত্রে সে শুয়ে দেখছে যে দুইটা পা এবং দুইটা হাত দুইটাই তার চালির সাথে লাগানো, এবং একটা মহিলা মানে শেপটা মহিলার মতো, সে তার লম্বা চুলগুলো ছাড়াই দিয়ে এইভাবে মানে মিস্ত্রির উপরে তার চুলগুলো বোলাই দিচ্ছে, তার দুই হাত দুই পা দুইটা চালির উপরে। মিস্ত্রি থেকে এরকম একটা দৃশ্য দেখে মিস্ত্রি তো মানে প্রচুর ভয় পেয়ে গেছে এবং চিল্লাচিল্লি শুরু করেছে। করার পরে আব্বু এসে বাইরে আসার পরে মিস্ত্রিকে উঠালেন এবং পানি খাওয়ালেন, যে খুজুরে পাওয়া পানি ছিল সেটা খাওয়ালেন। মিস্ত্রি অনেক ভয় পেয়ে গেছিল, অনেক কাঁপাকাঁপি করছিল, অনেক ঘাম ছিল। তো এটার পর থেকে সেই মিস্ত্রি আমাদের বাসাতে অনেক দিন তার কাজ করানো হয়েছে এবং সে কোনোদিনও আমাদের বাড়িতে আর রাত যাপন করেনি। এ পর্যন্ত আমরা তাকে এখনো পর্যন্ত কখনো আমাদের বাড়িতে তার রাত যাপন করতে দেখি নাই। তার যতই বলি না কেন, যত রাত হোক সে বাড়িতেই রওনা দেয়।
এখন কি আপনাদের বাসায় কোনো সমস্যা আছে?
এখন আলহামদুলিল্লাহ কোনো
সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে এবং ইন দ্য মিনটাইম আমরা কিছু এসএমএস পড়ে ফেলি। মাইশ আমাদের এসএমএস কোচের মাইমন সিং থেকে লিখেছেন যে ভূত এফএম তাকে অনেক ভালো লাগছে। কাইয়ুম হাসান পিরোজপুর থেকে আমাদের এসএমএস করেছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন। তিনি মায়া খুলনা থেকে আমাদের সাথে রয়েছেন এবং ওয়েলকাম টু খুলনা জানিয়েছেন। আজকে ভূত এফএম অনেক স্পেশাল এবং ভয়ের হবে, আমরা খুব হোপফুল যে অনেক বেশি ভালো হবে। ইতি খুলনা থেকে লিখেছেন, ওয়েলকাম টু খুলনা, খুব ভালো লাগছে আজকে শুনতে। শান্ত আমাদের এসএমএস করেছেন, খুলনায় রেডিও ফুর্তির স্টুডিও আছে কিন্তু, অ্যান্ড দ্য নাইট কামস লাইভ উইথ গ্রামীণ ফোন। আপনারা সবাই জানেন যে গ্রামীণ ফোনের গ্রামীণ ফোন এবং আমাদের সঙ্গে আছে এবং আমরা সহযোগিতা পেলে যেতে চাই। এবং সেই সাথে আরো একবার জানিয়ে দিই আপনাদেরকে যে আমাদের খুলনায় যে রেডিও ফুর্তি স্টুডিও আছে এবং সেই সাথে খুলনাবাসী রেডিও ফুর্তি শুনতে পাচ্ছেন এবং খুলনাবাসী খুব আগ্রহ নিয়েই ভূত এফএম শোনেন। সবসময় তাদের কাছ থেকে অনেক ভালো রেসপন্স আমরা পাই। এ আর শুভ আমাদের সাথে আছেন, শুক্তি আমাদের সাথে রয়েছেন নেত্রকোনা থেকে, ইদিতা মাইমন সিং থেকে আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন সুজন মাইমন সিং থেকে, সাগর খান আমাদের সাথে আছেন, আকিব আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আরাফাত ঢাকা থেকে, অসম লিখেছেন তিনি, এছাড়াও এম ডি আহাদ খুলনা থেকে আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন প্রণব আকাশ ফ্রম ফুলবাড়িয়া, এছাড়াও শান আমাদের সাথে রয়েছেন ফরিদপুরে, এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদের সাথে রয়েছেন সৈকত এবং আরিফ এবং তার ওয়াইফ রুম্পা হবিগঞ্জ থেকে আমাদের সঙ্গে রয়েছেন। নেক্সট ফ্রাইডে আমরা যাচ্ছি বরিশালে, সুতরাং বরিশালবাসী আপনারা অবশ্যই রেডি থাকবেন এবং আমাদের জমজমাট ভূত এফএম উপহার দিতে চাই আপনাদেরকে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু বলবেন, আপনি খুলনার কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব।
থ্যাংক ইউ রাসেল ভাই। হাই লিসনার্স, আমি মেহেদী হাসান শাওন, আসছিলাম খালিশপুর নেভিগেট থেকে।
ওকে, সো আপনি বলবেন একটা লাশের কাহিনী, রাইট?
জি জি, শুনি। আচ্ছা, আমার এই কাহিনীটা আমার এক ফ্রেন্ডের সাথে ঘটা, এটা খুব রিসেন্টলি ডিসেম্বর মাসে। আমার ফ্রেন্ডের নাম সবুজ, সে খুলনা আলিয়া মাদ্রাসার একজন স্টুডেন্ট ছিল। তো আমার ফ্রেন্ডের একটা রিলেটিভ ছিল, তো রিলেটিভটার একদিন হঠাৎ করে মানে সাডেনলি ডেথ হয় রোড অ্যাক্সিডেন্টে। তো রোড অ্যাক্সিডেন্টে ডেথ হওয়ার পরে তাকে যথাযথভাবে হসপিটাল নেওয়া হয় খুলনা মেডিকেল কলেজ হসপিটালে। তো সেখানে আপনি জানেন যে ডেড বডি যেসব যে মানে যেসব ইয়া কেস আছে, অ্যাক্সিডেন্ট কেস আছে, সেসব কেসে পুলিশ সাধারণত পোস্টমর্টম ছাড়া কোনো মানে ডেড বডি হ্যান্ড ওভার করে না ক্যারেন্টের কাছে। সো বাট আমার ওই রিলেটিভের আমার ফ্রেন্ডের রিলেটিভরা সেই ডেড বডিটা কোনোমতো পোস্টমর্টম ছাড়াই মানে পুলিশের কাছে দাবি করে যে আপনার পোস্টমর্টম ছাড়াই আমাদের ডেড বডিটা দিয়ে দেন। বাট পুলিশ কোনোভাবেই মানে না। সো যথাযথভাবে পোস্টমর্টম হয়। তো পোস্টমর্টম শেষে আবার একটা নিয়ম আছে যে পুলিশ শেষে যে গার্জিয়ানদের মানে ডেড বডিটা দেখানোর জন্য একবার ডাকেন।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
তো তখন আমার ফ্রেন্ডের ওই রিলেটিভের ফ্যামিলিতে কোনো পুরুষ মানুষ না থাকায় আমার ফ্রেন্ডকে অ্যান্ড ওই ফ্যামিলির মানে ওই ফ্যামিলির যে বড় ভাই ছিল তাকে ডাকা হয় ডেড বডিটা দেখার জন্য। তো আমার ফ্রেন্ডরা ওই ডক্টরের সাথে যায় খুলনা মেডিকেল কলেজে মর্গে। তো মর্গে তো প্রচুর লাশ।
জি।
তো তখন আমার ফ্রেন্ডকে যখন ওই লাশটা দেখানো হয় আমার ফ্রেন্ডটা দেখতেছে যে লাশটা একটা পাশ পুরো থেতলে গেছে, বুকে সেলাই, অ্যান্ড ফেসের পুরো একটা সাইড থেকে রক্ত গড়িয়ে পড়তেছে।
আচ্ছা।
তো এই অবস্থায় আমার ফ্রেন্ড দেখতেছে যে লাশটা তার দিকে তাকিয়ে আছে।
আচ্ছা।
তো এটা হওয়া সম্ভব না, বিকজ ডেড বডির লাশ সবসময় চোখ বন্ধ থাকে।
যদি বন্ধ করা থাকে আগে তাহলে তো বন্ধই থাকার কথা।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমার ফ্রেন্ডটা দেখতেছে যে না, চোখটা খোলা, তার দিকে তাকিয়ে আছে। আমার ফ্রেন্ডটা খুব ভয় পেল, বাট তখন আপাতত কাউকে কিছু বলল না। মোটামুটি সব কার্যক্রম শেষে ডেড বডিটা হ্যান্ড ওভার করা হয়। তো আমার ফ্রেন্ডের যখন ডেড বডি হ্যান্ড ওভার করা হয়, ডেড বডিটা নিয়ে যাওয়া হবে বগুড়া। বগুড়া তার মায়ের পাশে কবর দেওয়া হবে, এই জন্য বগুড়া নিয়ে যাওয়া হবে ডেড বডিটা। তো একটা অ্যাম্বুলেন্স ঠিক করা হয়, অ্যাম্বুলেন্সের ভাড়াটা মিটিয়ে এখন ডেড বডি নিয়ে যাওয়া হবে বগুড়া। অ্যাম্বুলেন্সটা স্টার্ট করে মোটামুটি ফকিরহাট পর্যন্ত ভালো মতোই পৌঁছায়।
আচ্ছা
আচ্ছা। ফকিরহাট যাওয়ার পর অ্যাম্বুলেন্স আর চলতেছে না, আর যাচ্ছে না সামনে। তো এখন ড্রাইভারকে বলতেছে কেন যাচ্ছে না। তো তখন ড্রাইভার বলতেছে যে ফার্স্টে বলতেছে যে হয়তোবা অ্যাম্বুলেন্সের পেট্রোল নাই, এই জন্য হয়তোবা যাচ্ছে না অ্যাম্বুলেন্স। তো ড্রাইভার একটু পর চেক করলো, যে দেখলাম যে না পেট্রোল ঠিক আছে, তেলের কোনো প্রবলেম নাই, বাট অ্যাম্বুলেন্সটা সামনে আগাচ্ছে না। তো এমন অবস্থায় ড্রাইভার শুনতেছে যে পিছন থেকে ডেড বডিটার ওইখান থেকে শব্দ আসতেছে যে আমাকে তোরা এখান থেকে নিয়ে যাস না, দ্যাট মিন্স ফকিরহাট থেকে তোরা আমাকে নিয়ে যাস না, আমার এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং আমার উপরে অনেক অবিচার করা হয়েছে। সো
সে জানাচ্ছে যে মানে সে যাবে না এই কারণে,
হ্যাঁ লাস্টটা বলতেছে যে আমি ফকিরহাট ছেড়ে যাবো না, আমাকে এখান থেকে নিয়ে যাস না। তো আমার ফ্রেন্ডটা শুনতেছে, সরি ড্রাইভারটা শুনতেছে। তো ড্রাইভার এবার পিছনে যে বসা ছিল ওই লাস্টার ওয়াইফ প্লাস ওই সেই মামাটা, তো তাকে বলা হচ্ছে যে আপনার একটু দেখেন লাস্টটা ঠিক আছে কিনা। তো পিছন থেকে বলতেছে হ্যাঁ লাস্টটা তো ঠিক আছে, ঠিক মতোই শুয়ে আছে, বাট প্রবলেম হলো যে লাস্টটা থেকে অবিরত রক্ত পড়তেছে,
এখনো পর্যন্ত ব্লিডিং হয়ে যাচ্ছে,
এখনো পর্যন্ত ব্লিডিং হয়ে যাচ্ছে।
বিউটিফুল স্টোরি। তারপরে কি হলো?
হ্যাঁ তো বিকজ সকালবেলা মানে লোকটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, বাট এখন রাত বাজে 2-3, এখনো অবিরত ভাবে ব্লাড বের হচ্ছে। এটা হলো সবচেয়ে আশ্চর্য। তো
এতক্ষণ পর্যন্ত ডেড বডির শরীর থেকে ব্লিডিং হওয়ার কথা সাধারণত না, এই জন্যই আপনারা মানে ব্যাপারটা খুব অবাক করার মতো।
আচ্ছা তো আরেকটা অবাক করার জিনিস হলো ডেড বডিতে থাকে একটা কিরকম একটা অস্বস্তিকর ফিলিংস বের হচ্ছিল। আমরা যেমন আমাদের পাশে কেউ দাঁড়ালে বা কেউ থাকলে
আপনি বলছেন একটু গরম গরম কেমন একটা ভাব বের হচ্ছিল,
গরম গরম যে একটা ভাব বের হওয়ার কথা,
এটা খুব অদ্ভুত ব্যাপার।
গরম ভাব বের হচ্ছে,
কারণ আমরা সাধারণত জানি যে যখন মানুষ মারা যায় তারপরে মানে টেম্পারেচার ফল করে এবং মানুষ ঠান্ডা হয়ে যায়, কিন্তু আপনি বলছেন, হ্যাঁ, এবং আপনি বলছেন যে সেখান থেকে
গরম
একটা ভাব বা বাতাস বের হয়ে আসছিল, এটা কি খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, খুব ভয়ঙ্কর একটা ব্যাপার কিন্তু।
তো ড্রাইভার তো এবার ভয় পাইছে, ড্রাইভার বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমার তো অ্যাম্বুলেন্স যাচ্ছে না, আমি খুলনা মেডিকেল কলেজে ফোন দিয়ে আর একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতেছে, তো আপনারা ততক্ষণ পর্যন্ত ডেড বডিটা একটা ভ্যানে করে নিয়ে সামনে এগোতে থাকেন। হ্যাঁ তো যথাযথ এভাবে খুলনা মেডিকেল কলেজে ফোন দেওয়া হলো, সেখান থেকে একটা অ্যাম্বুলেন্স রওনাও করলো। তো ওই ড্রাইভারটা করলো কি, রাত্রেবেলা একটা ভ্যানের ব্যবস্থা করে ভ্যানটাতে করে ডেড বডিটা সামনে আগানোর জন্য বলা হইল। তো ড্রাইভার ওইখান থেকে বলল যে আমার ভাড়া লাগবে না, আমি চলে যাচ্ছি, আপনার ডেড বডিটা নিয়ে সামনে যান। তো তারপরে ভালো মতো ডেড বডিটা নিয়ে যাচ্ছে ভ্যানওয়ালা, তো হঠাৎ করে ভ্যানের টায়ারটা পাঞ্চার হয়ে গেল, ভয়ের উপরে ভয় রাসেল ভাই, ঠিক আছে,
হঠাৎ করে থেমে যাবে,
হঠাৎ করে বাস্ট হয়ে গেল। এখন অন্ধকার রাত, চারপাশে প্রচুর অন্ধকার, তার মধ্যে মানে ডেড বডি সহ 3 মানুষ, মানে খুব একটা ভয়ঙ্কর ব্যাপার।
হ্যাঁ
তো তারপর কিছুক্ষণ ওয়েট করার পরে অ্যাম্বুলেন্সটা আসলো, অ্যাম্বুলেন্স আসার পরে মোটামুটি ডেড বডিটা নিয়ে অ্যাম্বুলেন্সটা বগুড়া পর্যন্ত পৌঁছালো। দাফন কাফন শেষে সকালবেলা কবর দেওয়া হলো লাশটাকে। তো রাসেল ভাই ঘটনাটা এখানে শেষ হয়ে যেতে পারত, বাট ঘটনাটা এখানে শেষ হলো না। ডেড বডিটার যে ওয়াইফ ছিল সে ওয়াইফটাকে 3-4 পরে একটা স্বপ্ন দেখে ওয়াইফটা।
আচ্ছা
স্বপ্ন দেখে এরকম যে ডেড বডিটাকে যেখানে কবর দেওয়া হয়েছিল সেই কবরে ডেড বডিটা নাই, ডেড বডিটা উধাও হয়ে গেছে, মানে ভিতরে কেউ নাই, ঠিক আছে। তো মানে সেই মানে ওই ডেড বডির ওয়াইফ খুব ভয় পেল। তো সেই ডেড বডির ওয়াইফ আমার সেই ফ্রেন্ডকে আবার জানালো বিষয়টা জানানোর পরে আমার ফ্রেন্ডটা আসলো, ফ্রেন্ডটা এসে বললো যে আমি তো আলিয়া মাদ্রাসের স্টুডেন্ট, আমার এখানে খুব বড় একটা হুজুর আছে, আপনি চলেন আমরা ওনার সাথে কথা বলি। তো রাসেল ভাই আলিয়া মাদ্রাসায় একজন হুজুর আছে যার বয়স এখন পর্যন্ত 120, হ্যাঁ,
এবং উনি এখনো জীবিত
আছেন, আমরা মানে তাকে দাদু হুজুর নামে বলি। আপনি আশ্চর্য হবেন যে সে প্রায় 3-4 পথ প্রতিদিন হেঁটে বাজার করেন, প্লাস প্রতিদিন 3 নামা ওঠা করেন 5 নামাজের সময়।
আচ্ছা
ঠিক আছে। তো সেই দাদু হুজুরের কাছে যায় আমার ফ্রেন্ড আর সেই মহিলা। তো যাওয়ার পরে সেই দাদু হুজুর করে কি, তার জিনের মাধ্যমে সে খোঁজ লাগায়। খোঁজ লাগানোর পরে সে জানালো এটাই যে আপনার হাজবেন্ডের উপরে একটা খারাপ আত্মা ভর করছিল। তো সেই খারাপ আত্মা ভর করার পর সেই খারাপ আত্মাটা আপনার হাজবেন্ডের কবর দেওয়ার পরে সেইখান থেকে আপনার হাজবেন্ডকে নিয়ে গিয়েছে।
আচ্ছা।
এবং তিনি আরো বললেন যে যা হয়েছে হয়েছে, আপনি নেক্সট এই কবরটা আর কোনো খোঁড়াখড়ির ব্যবস্থা করবেন না, কবরটা যেভাবে আছে সেভাবেই থাকুক, আপনারা কোনো খোঁড়াখড়ির ব্যবস্থা করবেন না। তো
ভয়ঙ্কর হবে এবং খুলনাতে আমরা যখন এসেছি তখন আপনাদের ভয়ঙ্কর ঘটনা শুনিয়ে যাবো ইনশাল্লাহ। এবং আমাদেরকে ফেসবুকে অনেকে দেখতে পাচ্ছি এখন নক করছেন এবং আমরা SMS ও পাচ্ছি প্রচুর আপনাদের কাছ থেকে। তো ফেসবুকে যারা আছেন তাদেরকে আরেকবার আমি জানিয়ে দিই যে চলে যান www.facebook.com/radio.phurti এবং www.facebook.com/bhootfm.russell এই দুটো অ্যাড্রেসে এবং সেখানে গিয়ে আপনি কিন্তু আপনার ঘটনা আপনি কিন্তু আজকে যারা পার্টিসিপেন্ট আছেন তাদের ছবি আপনি দেখতে পারেন এবং সেই সাথে আপনি অবশ্যই আপনি জানাতে পারেন যে কোন ঘটনা আপনাদের বেশি ভালো লাগছে এবং কোন ঘটনাটা সবচেয়ে বেশি আপনাদের আকৃষ্ট করছে। তানভীর অভিক রহমান আমাদের এখানে লিখেছেন দেখতে পাচ্ছি স্টোরিটা অসম ছিল তাই তিনি লিখছেন ফেসবুক থেকে পড়ছি। এছাড়াও লোটাস নুরু আমাদের সাথে লিখেছেন ভয় পাচ্ছি আজকে ভূত এফএম অসম হচ্ছে। আমাদেরকে সত্যজিৎ রায় লিখেছেন অনেক ভালো লাগছে। আল নাহিয়ান আমাদের সাথে আছেন কেমন আছেন জানতে চাইছি। তানভীর অভিক রহমান আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন ওয়াসিকা জান্নাত অরিন এবং সবাই ভালো বলছেন ম্যাক্সিমাম ঘটনা বিশেষ করে এই স্টোরিটার অনেক প্রশংসা পাচ্ছি। আমাদেরকে এছাড়াও সজিত খান মিনহাজ লিখেছেন মেহেদি ভাইয়ের স্টোরিটা অসম। তানভীর আমাদের এখানে লিখেছেন দেখতে পাচ্ছি জসিম আমাদের এখানে নুমান নাওরিন রায়াজ রায়াল এছাড়াও আরো অনেকে আমাদের সাথে আছেন এবং আশা করছি আপনিও থাকবেন। যারা SMS করতে চান মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেল করতে চান আগামী সপ্তাহে আমরা আসছি বরিশালে, সুতরাং বরিশালবাসীদের স্পেশালি বলছি চলে যান আমাদের ইমেল অ্যাড্রেস লিখে ফেলুন এবং ইমেল করে ফেলুন আপনার ঘটনাটা। এবং যারা দেশের বাইরে রয়েছেন বরিশালের মানুষ যারা দেশের বাইরে রয়েছেন তারাও কিন্তু চাইলে ঘটনা পাঠাতে পারেন। অ্যান্ড আমরা চলে যাব একটা অ্যাড ব্রেকে, এখন আরো একবার একটা বিজ্ঞাপন বিরতি আমাদের নিতে হচ্ছে। তার আগে জানিয়ে যাই যে থ্যাংক ইউ সো মাচ টাইগার গার্ডেন ইন্টারন্যাশনাল হোটেল ফর ইউর হসপিটালিটি। অ্যান্ড এই ব্রেকে আপনারা চাইলে পুরো সময়টা ড্যানকে খেতে খেতে কাটিয়ে দিতে পারেন। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসবো আবারও, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি
FM The night comes alive with Grameenphone.
Welcome back. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.0 FM এবং চলছে ভূত এফএম। আমাদের সঙ্গে ঢাকায় এই মুহূর্তে অপারেট করছেন শাহিন ভাই, আমাদেরকে কোঅপারেট করছেন এই মুহূর্তে আমাদের এই ভূত এফএম এর প্রোডিউসার জিলানি ভাই আমাদের সাথে রয়েছেন, মাসুম ভাই তো আছেনই আমাদের সাথে, এছাড়া রয়েছেন তালাত কামাল মামুন এবং রাকিব আমাদের সঙ্গে, যারা অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে এই এই প্রোগ্রামটি উপভোগ করার ব্যবস্থা করে দিয়েছেন। এছাড়াও আমাদের সঙ্গে এই মুহূর্তে ঢাকা আমি বারবার করে ঢাকা চলে আসতেছে, খুলনা মেডিকেল কলেজের যারা আমাদের হরর ক্লাব মেম্বারের সদস্যরা তারা রয়েছেন এবং একটু আগে দুজন ঘটনাও শুনিয়ে গেছেন আপনাদেরকে। আমাদের সঙ্গে রয়েছেন কুয়েট থেকে দীপ্ত, অর্ণব, মাসুদ এবং রুবেল, তারাও আছেন আমাদের সঙ্গে। এবং কুয়েট মানে খুলনার যে আপনারা সবাই জানেন ঢাকায় বুয়েট, খুলনায় কুয়েট, এছাড়া রাজশাহীতে রুয়েট। এনিওয়েজ আমরা চলে যাব ঘটনায় এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা যিনি আছেন তিনি হচ্ছেন আমাদের সাথে এখন যিনি ঘটনা শোনাবেন সেটাও লাশ নিয়ে। একটু আগে লাশের ঘটনাটা এত বেশি চমৎকার হলো, সো আমরা সৌরভের কাছে একটা ঘটনা শুনব এবং সৌরভের একটা ঘটনা রয়েছে লাশের সাথে। আপনারা কতদিন কাটিয়েছেন বা কত ক্লোজলি আপনারা কাটিয়েছেন সেটা আমি জানি না, আমার জানাও নেই সেটা, বাট ওনার একটা লাশের সাথে খুব একটা অদ্ভুত টাইপের একটা সম্পর্ক ছিল এবং অদ্ভুত কিছু মুহূর্ত কেটেছে, সেই মুহূর্তটাই তিনি বর্ণনা করবেন। আশা করছি ওই সিচুয়েশনে আপনি নিজেকে কল্পনা করলে অনেক অদ্ভুত লাগবে আপনার এই ঘটনাটি। আপনার কাছে আপনার সেই ঘটনাটা শুনি। আচ্ছা, এই ঘটনাটা তার আগে জানি যে আপনি সৌরভ আপনার বাসা কোথায় খুলনায়?
আমার বাসা সোনাডাঙ্গা আবাসিকে এখন আছে, বাট আমি যে ঘটনাটা বলবো তখন আমি রূপসায় ছিলাম।
ওকে, সো আমরা চলে যাই আপনার ঘটনায়। কত বছর আগের ঘটনা হবে এটা?
ঘটনাটা হচ্ছে গত বছরের।
কত বছর? একদম
গত বছরের জানুয়ারি মাসের ঘটনা,
টাটকা ঘটনা। ওকে, চলে যাই আমরা ঘটনায়।
হ্যালো লিসেনার, আমি সৌরভ। তো ঘটনাটা গত বছরের জানুয়ারি মাসের স্বাভাবিকভাবে প্রতিদিনের কাজ সেরে আমি রাতে বাসায় যাই। বাসায় যেয়ে আমি রাত্রে 11টা থেকে 11:30টার দিকে আমার আম্মুর সাথে খেতে বসি। তো খেতে বসার সাথে সাথেই আমি একটা চিৎকার শুনতে পাই, বাইরে অনেক হুলস্থুল ভাবে চিৎকার হচ্ছে। দেন আমি আর আমার আম্মু পাশের বাসায় যেহেতু চিৎকার হচ্ছে, দুজনে দৌড় দিয়ে বের হয়ে যাই। এবং বের হয়ে যাবার পরে আমরা পাশের বাসার দরজাটা খোলা দেখতে পাই এবং ভিতর থেকে আওয়াজটা আসছে। তো আমরা দুইজন ভিতরে ঢুকে যাই এবং ঢুকে যেয়ে দেখি যে শিহাব ভাই এবং তার ওয়াইফ অনেক জোরে কান্নাকাটি করতেছেন এবং তারা একটা দরজা ভাঙার চেষ্টা করতেছেন, তাদের বেডরুমের দরজা। দেন আমিও তাদের সাথে চেষ্টা করে দরজাটা হুকটা ভেঙে ফেলি এবং হুকটা ভেঙে ফেলার পরে যেটা দেখি সেটা আসলে কল্পনা অতীত। দেখি আন্টি গলায় ফাঁস নিয়ে ঝুলে আছেন।
আচ্ছা,
আমার আম্মু ছিল, শিয়াব ভাই ছিলেন, তার ওয়াইফ ছিলেন, আমি এবং আন্টি তো ঝুলে আছেন। দেন আমি শিয়াব ভাইকে নিয়ে বেডের উপর উঠে লাশটা নামাই, কিন্তু যেহেতু তিনি তার ছেলে সেহেতু মানে আমরা দেখতে পাচ্ছি যে তার চোখ খোলা, মুখ হা করা, দ্যাট মিন্স শি ইজ ডেড। বাট শিহাব ভাই সেটা কোনো ভাবেই
মেনে নিচ্ছিলেন না।
তো শিহাব ভাই তখন আমাকে জোর করলেন যেন ডাক্তার কাছে যাওয়া হয়। দেন আন দেন শিহাব ভাই একটু শুকনা আগে থেকে বলে রাখি, আর আন্টি একটু ভারী, তো সামহাও আমাকেই এটা নিতে হলো। এবং আমি লাশটা নিয়ে এমনিতেই সে একটু ভারী প্লাস ঠান্ডা হয়ে গেছে লাশটা, আমি নিয়ে একটা গলি দিয়ে হেঁটে একটা ইজি বাইক নিলাম। আমি স্বাভাবিকভাবেই লাশ নিয়ে পিছনে বসে আছি আর শিহাব ভাই সামনের ড্রাইভারের সাথে বসে আছে, ইজি বাইক, যেটা খুলনা ইজি বাইক অটো রিক্সা যেটাকে বলা হয়। দেন দেন আমরা যাচ্ছি, তো লাশের চোখটা আমি অনেক চেষ্টা করতেছি চোখটা বন্ধ করার, বাট লাশের চোখটা বন্ধ হচ্ছে না, লাশের চোখটা খোলা এবং লাশটা স্বাভাবিকভাবে আমার দিকে তাকায় আছে। তো আমি নিজেকে একটু শক্তভাবে আমি ওইভাবে যাচ্ছি, বাট কিছু সময় পরে, জাস্ট 5-7 মিনিট পরে আমি লক্ষ্য করি লাশটা হাসতেছে, দ্যাট মিন্স আন্টি হাসতেছে আমার দিকে তাকায়।
তারপর মনে হচ্ছে নাকি আসলে মানে একদম দিনেই ঘটছে এই ঘটনা?
না, এটা হচ্ছে রাতের ঘটনা।
রাতের ঘটনা? আচ্ছা,
রাত তখন 12:30-12:30
বেজে গেছে। 12:30-12:30 বেজে গেছে
ঘটনা টোটাল। আমরা তখন রাস্তাতে যাচ্ছি এবং সেই দিন রাস্তায় রোড লাইন নাই।
আচ্ছা,
তো আবার শীতের রাত,
চমৎকার।
তো আমার মানে অস্বস্তি লাগলেও তো কিছু করার নাই, কোলের উপরে আন্টি আছে, তো সামহাও হাসতেছে। দেন দেন আমার 2-3 সেকেন্ড পরে আমি চোখটা অফ করলাম, যে জাস্ট বোঝার জন্য যে না এখানে কিছুই হচ্ছে না।
আচ্ছা,
চোখটা খুলে আমি সেম জিনিস আবার দেখতে পাই, তিনি হাসতেছেন, তার হাসি বন্ধ হয়নি। দেন দেন আমি আবার চোখ বন্ধ করি, চোখ বন্ধ করে আমি আইতাল কুস্তি পড়া শুরু করি। মিনিট খানেকের পরে আমি চোখটা খুলে দেখি স্বাভাবিক আন্টি স্বাভাবিকভাবে আছেন, তিনি হাসতেছেন না, মানে আমি যে হাসিটা দেখছি সেটা নাই। এরপরে যেটা লক্ষ্য করলাম, ইজি বাইক যেটা 15 মিনিটে হাসপাতালে পৌঁছানোর কথা সেই ইজি বাইক মানে কোনোভাবেই এগোচ্ছে না। দেন আমি ইজি বাইকের ড্রাইভারকে বললাম, মামা তোমার গাড়ি তো চলতেছে না, এটার কারণ কি? তখন ইজি বাইক ওখান থেকে বলতেছে, মামা আমার এনাফ চার্জ আছে গাড়িতে, বাট আমার ইজি বাইকের পিক আপ কেন নিচ্ছে না এটা আমি বলতে পারতেছি না। দেন দেন আমি ওইভাবেই আমাদেরকে মানে আমরা যাত্রা করি এবং 10-15 মিনিট পরে গাড়িটা বন্ধ হয়ে যায় রাস্তার মাঝখানে। শিহাব ভাই নেমে ইজি বাইকটা ঠেলা শুরু করেন। যখন শিহাব ভাই ইজি বাইক ঠেলতেছেন এবং পিক আপ ধরে বসা ড্রাইভার, আমি দেখতেছি আন্টি আবারও সেম ভাবে হাসতেছেন এবং আমার দিকে মাথা নাড়িয়ে একটা নাসূচক আভাস দিচ্ছেন আমাকে,
যেন যেও না বা এরকম টাইপের কিছু, না
যে তোমরা আর সামনে যেও না।
আচ্ছা,
এটা দেখার পরে আমি জাস্ট নিজেকে মানে কিভাবে কন্ট্রোল করছি আমি জানি না, জাস্ট আমি হাত মানে অনেক শক্ত করে আমি চোখটা অফ করে রাখি এবং 3-4 মিনিটের মাথায় গাড়িটা স্টার্ট নেয়, পিক আপ নেয়, এবং 15 মিনিটে রাস্তা যেতে আমাদেরকে পাক্কা 45 মিনিট টাইম দেওয়া লাগছে। 45 মিনিটে আমরা হাসপাতালে পৌঁছাই।
আচ্ছা,
দেনান্দেন সেখানে যে ডিউটি ডাক্তার তিনি ছিলেন না, ইন্টার্ন ডাক্তার ছিলেন, তো ইন্টার্নশিপের যে ডাক্তার তিনি স্পট ডেট ঘোষণা করলেন এবং স্বাভাবিকভাবেই আমরা লাশটা নিয়ে রাতের বেলা ব্যাক করি অ্যাম্বুলেন্সে লাশটা নিয়ে বাসায় আসে এবং পরের দিন সকালবেলা স্বাভাবিকভাবেই দাফনের ব্যবস্থা করা হয়। এর ভিতরে বলে রাখি, ডাক্তার যিনি ছিলেন উনি আন্টির চোখটা বন্ধ করে দেন সামহাউ। তো পরের দিন আমরা যখন লাশ আমি আর শিহাব ভাই কবরের ভিতর নেমে লাশটা নামাচ্ছি কবরের ভিতরে, অস্বাভাবিক ভাবে মুখ থেকে কাফনের কাপড়টা সরে যায়।
আচ্ছা,
কাফনের কাপড়টা সরে যাওয়ার পরে সবাই অবাক হয়ে যায় যে কাফ মানে লাশটা সবাই দেখছে যে চোখ বন্ধ, বাট ওই সময় তার চোখটা খোলা, প্রত্যেকে দেখছে এলাকায়
চোখ খোলা ছিল,
চোখ খোলা।
আচ্ছা,
কিন্তু আমরা যখন কাফনের কাপড় রেডি করা হচ্ছে তাকে এবং অনেকেই মুখ দেখছে, তখন কিন্তু তার চোখটা বন্ধ, সবাই দেখছে। দেন আন দেন ইমাম সাহেব বলেন, আবার উপরে নিয়ে আসেন, দোয়া দুরুদ পড়েন, তারপরে তিনি মুখের উপর কাপড়টা দিয়ে তিনি হাত দিয়ে চোখের উপরে তিনবার হাত বুলাই দেন, বুলাই দিয়ে বলেন এইবার আপনারা কবরে নামাই দেন।
আচ্ছা,
দেন আন দেন আমরা দাফন করি। দাফন করার পরে ওই দিন বাসায় এসে গোসল টোসল করে সারাদিন কাজটা সেরে আমি ওই দিন রাত্রে আবার বাসায় ফিরি। আপনার সেম 11:30 বেজে যায় আমার বাসায় ফিরতে। আমি যখন বাসাটা যেতে হচ্ছে তিনটা গলি ক্রস করে, আমি যখন ফার্স্ট গলিতেই এন্ট্রি নিই তখনই আমি আমি এবার যখন আমার বাইকটা চালাই আমি পিছনে তাকাই না, এটা আমার একটা অভ্যাস, কেউ তাকলে আমি পিছনে তাকাই না। বাট আমি যখন বাইক চালায় যাচ্ছি আমাকে পিছন থেকে কেউ একজন বলতেছে খুব ধীরে, সৌরভ সৌরভ সৌরভ, এইভাবে আসতেছে আস্তে আস্তে আমার কাছে। বাট আমি বাইকটা আমার মতো চালা যাচ্ছি, আমি পিছন তাকাচ্ছি না। সামহাও ফার্স্ট গলি ক্রস করে আমি যখন সেকেন্ড গলিতে গেছি তখন আওয়াজটা মনে হচ্ছে আমি আমার পিক আপ যত বাড়াচ্ছি আওয়াজটা তত দ্রুত আমার কাছে আসছে, দ্যাট মিন্স আওয়াজটা আমার সাথে যাচ্ছে আমার বাইকের সাথে। ওকে ফাইন, আমি এভাবে যেতে থাকি। যাওয়ার পর আমি যখন প্রায় বাসার সামনে পৌঁছে গেছি আওয়াজটা আর নাই। বাসার সামনে পৌঁছানোর পরে আমি জাস্ট গাড়িটা স্টপ করার পরপরই আমার কানে আসে কান্না আওয়াজ। এখানে বলে রাখি আমার বাসার ঠিক অপোজিটে একটা মাঠ আছে এবং মাঠের কোনায় বেশ কিছু খেজুর গাছ আছে।
আচ্ছা,
তো মাঠের থেকে যখন আওয়াজটা আসতেছে ফুপায় ফুপায় কেউ কাঁদতেছে, মানে ফুপিয়ে ফুপিয়ে যেভাবে কাঁদে ওইভাবে কাঁদতেছে। তো আমি কিউরিওসিটি নিয়ে মাঠের ভিতরে যাই। মাঠের ভিতরে যাওয়ার পরে আমি দূর থেকে কিছুই দেখতে পাচ্ছি না যেহেতু শীতের রাত। তো আরেকটু কাছে যাওয়ার পরে আমি একটা জিনিস আবিষ্কার করি, সেটা হচ্ছে খেজুর গাছের নিচে সাদা কাপড় পরে কেউ একজন বসে আছে এবং সেই কাঁদছে। তো আমি জাস্ট দুইটা স্টেপ সামনে যেয়ে বলি, আপনি কে এত রাত্রে এখানে কেন কাঁদছেন কেন?
আচ্ছা,
কোনো রিপ্লাই আসে না। আমি মনে করি যে সে মনে হয় শুনতে পাচ্ছে না, যে কারণে আমি আরো সামনে চলে যাই।
আচ্ছা,
আমি তার থেকে মিনিমাম 5-6 feet দূরে দাঁড়িয়ে আছি। আমি তখন 3-4 একই কথাই বলি, একটু জোরে বলি যে আপনি কাঁদছেন কেন, আপনি কে? তারপর আমি যেটা দেখি সেটা আমি দেখবো বলে আশা করিনি।
আচ্ছা,
হঠাৎ করেই তিনি কান্নাটা থামিয়ে আমার দিকে তাকিয়ে পড়েন এবং তার তাকানোটা স্বাভাবিক ছিল না। আমরা যেভাবে পিছনের দিকে তাকাই সেভাবে সে তাকায়নি, তার মাথাটা ঘুরে যায়। এটা দেখার পরে 5-10 সেকেন্ডের বেশি আমি ওখানে স্টে করতে পারিনি, আমি সেন্সলেস হয়ে যাই। পরের দিন সকালে আমি আমাকে আবিষ্কার করি আমার বাসার বেডে এবং আমি শুনি নাইট গার্ডরা আমাকে বাসায় দিয়ে গেছে। আম্মুকে সব বলার পরে আম্মু আমাকে বলে যেহেতু লাশটা নিয়ে এত ক্লোজলি আমি ছিলাম, সো সামহাউ এটা আমার একটা হ্যালুসিনেশন।
আচ্ছা, আসলে তেমন কিছু ঘটেনি বলেই সবাই ধারণা করছে। আচ্ছা, তারপর
তো আমি আর এটা নিয়ে আর কথা না বাড়াই, আমি স্বাভাবিকভাবেই সেই দিন একইভাবে বাসায় থেকে বের হয়ে কাজটাজ করি। বাট রাত্রে আমি যখন আবার বাসায় ফিরি, ঠিক ফার্স্ট গলিতে আমার কোনো প্রবলেম হয় নাই, যখন আমি সেকেন্ড গলিতে এন্টার করছি তখনই একটা কুকুর আমার সাথে সাথে যাচ্ছে।
আচ্ছা,
আমার বাইকের স্পিড যত বাড়তেছে কুকুরটাও তত দ্রুত দৌড়ছে। সেকেন্ড গলি থেকে আমি যখন থার্ড গলিতে গেছি সেম কালারের সেম একটা কুকুর, দ্যাট মিন্স দুইটা কুকুর দুই পাশে আমি দেখতে পাচ্ছি, মনে হচ্ছে একটা মিরর। আমি মাঝখানে দুই পাশ থেকে দুইটা কুকুর আমার সাথে দৌড়াচ্ছে, মানে আমি যাচ্ছি বাইকে ওরা দুজন আমার স্পিডের সাথে যাচ্ছে। আমি মনে করতেছি যে একটা কুকুরই তো, আর রাস্তাঘাটে রাত্রেবেলা স্বাভাবিক কুকুর তো থাকবেই। তো ভয় লাগলো যে জিনিসটা দেখে, সেটা হচ্ছে যখন আমি স্পিড অনেক বাড়ায় ফেলছি, গিয়ার 5 ফেলে দিছি গাড়ির, তখন মূলত ঘটনাটা ঘটছে ওরা অনেক দ্রুত দৌড়ে যেয়ে সামনে যেয়ে দুইজনই একই সাথে আমার দিকে মুভ করছে। মুখ দিয়ে তাকাই। আমি যে গাড়ি ব্রেক করবো তো আমি জাস্ট মানে কিভাবে বলবো আমি জানি না, আমি মানে আল্লাহর নাম নিলাম, দোয়া দুরুদ পড়ে আমি সোজা তালায় চলে গেলাম। আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে কুকুরগুলোকে আমি পরে দেখতে পেলাম না। ওকে ফাইন, আমি এরপরে দুই তিন দিন আমার সাথে কোনো প্রবলেম হয়নি। ঠিক তার তিন থেকে চার দিন পরে আমি রাত্রে বাসায় যাচ্ছি, আমি বাসার গেটটা লক করা থাকে, আমি বাসায় এসে বাসার গেট খুলবো, বাট গেটটা আমার খোলা লাগে নাই, গেটটা খুলে গেছে আমার সামনে। আমি হয়তো মনে করলাম
যে কেউ খুলে দিল, জাস্ট মনে হচ্ছে কেউ খুলে দিল।
হ্যাঁ, খুলে গেছে আমার সামনে। আর একটা জিনিস বলে রাখা ভালো, ঠিক বাসার সামনে গেটের পাশে একটা নারকেল গাছ আছে। তো যখন গেটটা খুলে গেছে আমি মনে করছি কেউ হয়তো লক করেনি, সো খুলে গেছে, জাস্ট ফাইন। বাট আমি যখন জাস্ট বাইকটা আমার হাতে আমি ঢুকলাম, গাড়িটা উঠালাম, ঠিক আমার থেকে তিন থেকে চার হাত দূরে হচ্ছে নারকেল গাছটা, হাতে ডান হাতে ছিল আমার, নারকেল গাছ থেকে জাস্ট উল্টা ভাবে ঝুলে পড়লো আমার সামনে আন্টির সেম মুখ এবং গলায় দড়ি ঝুলতেছে। সেই অবস্থায় সে জাস্ট, কিন্তু সে উল্টা।
বুঝতে পেরেছি। তারপর কি আপনি এই এই কোন হুজুরের সাথে পরামর্শ করেছেন?
এইটা এইটার যখন ঘটলো, ঘটার পরে আমি ওই দিনও সেন্সলেস হয়ে যাই। হয়ে যাওয়ার পরে আম্মুকে বলার পরে আম্মু বলে যে নাও সামথিং রং, সো উই ক্যান কল সামওয়ান। দেন আম্মু একজন যে গণক যাকে বলে তুলারাশি, তিনি আসেন, তিনি দেখেন, তিনি দেখে বলেন যে আত্মাটা অচিত্য আছে,
আচ্ছা
আন্টির আত্মাটা, এবং সে সামহাও একটা জিনিস দেখছে যে আমি তাকে যেভাবে মানে তাকে ট্রিট করছি, মানে কোলে করে নিয়ে গেছি প্লাস কবরে নামাইছি, সে আমার কাছে একটা আশ্রয় খুঁজতেছে।
আচ্ছা,
এইটা বলার পরে উনি বলেন যে আপনারা ঘর এবং শরীর দুইটাই বন্ধ করেন। কিন্তু বন্ধ করেন বলতে গেলে এখন এটা করতে তো সময় লাগবে, সো সামহাও আমরা সাথে সাথে এটা করি না। বাট ওই দিনই বিকেলবেলা যেদিন ঘনক এই কথা বলেন, আমি ঠিক সন্ধ্যার আজানের পরে ব্যালকনিতে দাঁড়ায় আমি কফি খাচ্ছি, বাইরে কোথাও বাতাস নাই, বাট আমার ব্যালকনির বনসাই গাছটায় ঝড় হচ্ছে। আমি খেয়াল করতেছি জাস্ট টবের ওই বনসাই গাছটায় বট গাছ ওইটাতে ঝড় হচ্ছে এবং এমন ভাবে নাড়ানো হচ্ছে সামহাও কেউ আমাকে মানে ভয় দেওয়ার চেষ্টা করতেছে। তো এভাবেই আসলে আমাকে মানে আমি ভয় ভয় মানে পাই। এরপরে যাই হোক এভাবেই চলতে থাকে। দেন অ্যান্ড দেন একজন হুজুর আসেন, হুজুর এসে বন্ধ দেন এবং তার চল্লিশার দিনে অনেক বড় করে মিলাদ মাহফিল করা হয়।
এবং এই পর্যন্ত আপনি পুরোপুরি ভয় পেয়েছিলেন?
প্রতিদিনই আমি ভয় পেয়েছি এবং দুই থেকে তিনবার আমাকে সেন্সলেস হতে হয়েছে।
ওকে, তারপরে যখন চল্লিশা হলো তারপরে কি হলো?
যখন চল্লিশা হলো, চল্লিশার পরে এই ধরনের কোনো ঘটনা মানে সেইভাবে ঘটেনি, কিন্তু ওই মাঠ থেকে কান্নার শব্দটা মানে প্রায় বেশ কয়েকদিন, প্রায় ছয় মাস কন্টিনিউ হয়েছে। মানে আমি আসা যাওয়ার সময় আমি ওই কান্নার শব্দটা পেয়েছি ওই মাঠে।
নাও এভরিথিং ইজ ওকে, রাইট?
নাও এভরিথিং ইজ ওকে, এবং স্টিল নাও আমার শরীর বন্ধ করা আছে।
ওকে, সো এখন আপনি শরীর বন্ধ করে এখানে এসেছেন?
জি জি।
সো বিউটিফুল স্টোরি, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে শেয়ার করার জন্য এই স্টোরিটা। আমরা চলে যাবো আমাদের নেক্সট গেস্টের কাছে। আর কিছু এস এম এস আমি পড়ে ফেলতে চাই। সাব্বির লালপুর নাটোর থেকে আমাদের এস এম এস করেছে, স্টোরিটা অসম ছিল। ইয়েস, উই নো যে স্টোরিটা অনেক অসম ছিল। মায়া খুলনা থেকে এস এম এস করেছেন এবং আজকের ঘটনাগুলো চরম ভয়ের হচ্ছে। আমাদেরকে সানি কুমিল্লা থেকে এস এম এস করেছেন, তিনি এবং তার ওয়াইফ ফ্যান্সি আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে। এছাড়াও এইচ এম মুন্না আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আমাদের সাথে আছেন এই মুহূর্তে পারভেজ ঢাকা ইউনিভার্সিটি থেকে, এস এইচ আবরার আমাদের সাথে রয়েছেন, শাহরিয়ার কবির বাবু আমার খুলনা থেকে আমাদের সাথে রয়েছেন, খুলনা পাইক গাছা থেকে এবং লিখেছেন আই লাইক ভূত এফএম, ফাহিম আমাদের সাথে রয়েছেন রামপুরা থেকে। এছাড়া আমাদের সাথে এবং তিনি বলছেন যে এস এম এস কখনোই পড়া হয় না। ওকে, লাস্ট স্টোরি, লাস্ট যে লাশের ঘটনাটা খুবই চমৎকার ছিল। আমাদেরকে ফয়সাল এসএমএস করেছেন সিলেট থেকে, লাস্ট স্টোরিটা ভয়ঙ্কর ছিল এবং তিনি অনেক ভয় পেয়েছেন সেটাতে। আবির আমাদের সাথে এসএমএস করেছেন, সেটা এসএমএস করেছেন আমাদেরকে বর্ণ নেত্রকোনা থেকে। এছাড়াও আরিফ ফয়সাল আমাদের এসএমএস করেছেন, পিয়াল আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আরো অনেকে। এছাড়াও আরো আমরা ফেসবুকের যে সমস্ত কমেন্ট গুলো আপনাদের পেয়েছি সেই কমেন্টে যাবো, তবে তার আগে যাব ঘটনায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে আপনার নামটা একটু প্লিজ বলবেন, আপনি খুলনার কোন জায়গা থেকে এসেছেন আমাদের কিছু করে পড়ে।
ডিয়ার লিসানার আসসালামু আলাইকুম, আমি চয়নিকা খুলনা নিরালা থেকে আসছি।
ওকে, শুনি আপনার ঘটনা।
আমি যেই প্লেসটার গল্পটা বলবো, এটা একটা কলেজের, খুলনার একটা কোন একটা কলেজের কাহিনী, আমি কলেজের নামটা বলবো না। তো ওই কলেজে যে বাড়িটার কাহিনী, ওই কলেজে আর কি ওই বাসায় প্রিন্সিপাল থাকতো আর কি। তো একটা পর্যায়ে প্রিন্সিপাল কলেজ থেকে ট্যুরে যায়, তো ট্যুরে গেলে সে তার মেয়ে তার ওয়াইফ ফ্যামিলি সবাই যায়। তো তারা 5 দিনের জন্য কক্সেস বাজার যায়। তো যাওয়ার পর 3 দিনের দিন আর কি ওই মেয়ে কলেজের কিছু স্টুডেন্ট হোস্টেলে যারা থাকে তাদের সাথে ফিরে আসে, পড়াশোনা থাকে তাই। তো আসার পর ওই মেয়ে বাসায় আসলে তখন তো একা আর কোনো ভাই বোন না থাকায় আর কি কাজের যে লোক মহিলা আসে তাকে বলে যে আন্টি আপনার আসা লাগবে না, আমি তো একা আসি, আপনাকে প্রয়োজন হবে না। তো উনি চলে যায়। তো চলে যাওয়ার পর 5 দিনের দিন আবার ওই মেয়ের বাবা মা আর কি ফিরে আসে সেই প্রিন্সিপাল। তো ফিরে আসলে বাসায় এসে দেখে যে বাড়ি থেকে দরজা আর কি বন্ধ করা, তালা মারা। এখন দেখলে এখন মেয়ে কোথায় গেছে তো না পেয়ে তারপর সে আছে কাজের মেয়ে এলাকে খবর দেয়। তো সে আসলে আসার পর তাকে আক্স করে যে সে আসছিল কিনা বা মেয়ের খবর কি। তো সে বলে কি সে যখন মেয়ে বাসায় আসছে তো তাকে বলছে যে আন্টি আপনার আসা লাগবে না, আমি একা আসি তো আপনাকে প্রয়োজন পড়বে না। তো এই বলার পর তো এখন প্রিন্সিপাল ভাবতেছে যে মেয়ে কোথায় গেল। তো ওই মেয়ের একটা ছেলের সাথে রিলেশন ছিল, তো তার বাসায় আর কি সে ভাবে যে ওই ছেলের সাথেই হয়তো বা মেয়ে চলে গেছে বা কিছু একটা, খোঁজ না পায়। তো ওই ছেলের বাড়ি পুলিশ পাঠায়, ছেলেকে ধরে অনেক মারধর করে। তো করার পর ছেলে কিছু বলতে পারে না। তো তারা একটা পর্যায়ে বাড়ির তালা ভাঙার ই করে। তো একটা পুলিশ আর কি এই পাশে ওরা থাকলে একটা পুলিশ ঘুরতে ঘুরতে আর কি পিছনের দিকে যায় বাসায়। তো পিছনের দিকে যে আর কি বাড়িটা তো অনেক পুরনো, অনেক আগের বাড়ি, এটা 1987 সালের কাহিনী। তো আর কি বাথরুমে যেমন ভ্যান চালায় না আর কি মাটির দিয়ে ওরকম মানে সিমেন্ট বালি দিয়ে তৈরি করে, ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে যে ভিতরে লাইট চলতেছে আর পানি পড়তেছে এরকম একটা শব্দ হচ্ছে। তো ওই পুলিশটা বললো কি মেবি ভিতরে কেউ আছে, হয়তো বা পিছনে তো আরেকটা দরজা, হয়তো ওইখান থেকে তালা চালা মারা ভিতর থেকে ওইখান থেকে বেরচোর হয়েছে। এখন তারা তালা ভাঙে, তো তালা ভেঙে ঢুকে, ঢুকার পর ওরা ওই সে বাথরুম যে কোনাচার থেকে ওই কোনাচার দিকে যায়। যাওয়ার পর ওই বাথরুমের ওইখানে ওই পুলিশটাই ঢুকে, যে পুলিশটা দেখে। তো ঢুকেই আর কি আর ডান সাইডে তাকাই দেখে যে ওই মেয়েটা পড়ে আছে আর কি, একটা জিপ অনেকখানি বের হয়ে গেছে আর কি, চুল টুল এলো জেলো, মনে হচ্ছে কি ওরে কেউ ফার্স্ট টাইম দিয়ে মেরে ফেলছে এরকম একটা ভাব। তো ওরে মেরে এখন কি এখন ওই লাশ বের করছে, বের করার পর ওই যে ছেলেটারে আর কি ধরে নিয়ে আসলো, অনেক মারধর করছে, ছেলেটা ওইখানেই উপস্থিত ছিল। তো ওই ছেলেটা ওই দেখে ওইখানেই ছেলেটা মারা যায়, ওই মেয়েটাকে দেখে। এখন মারা যাওয়ার পর ওই মেয়েটাকে আর কি পোস্টমর্টম করতে হবে, যেহেতু ওই কিভাবে মারা গেছে। তো ওকে আর কি পোস্টমর্টমের জন্য পাঠানো হয়। তো করার পর আর কি আসে,
খুব ইন্টারেস্টিং জায়গা আসছে আস্তে আস্তে, এই জায়গাটা খুব ইন্টারেস্টিং, একটু মন দিয়ে শুনবেন। হ্যাঁ, তারপরে
হ্যাঁ তারপর আর কি ওকে ওইটা করার পর আর ওর মুখে একটা চরের দাগ আসে আর কি, এমন একটা চরের দাগ যেগুলো স্বাভাবিক মানুষের না,
মানে মুখ থেকে ঘাড় পর্যন্ত, আপনি বলছিলেন
মুখ থেকে একেবারে পিছনের ঘাড় পর্যন্ত একটা বিশাল বড় একটা হাতে, মনে হবে হাতটা অনেক বড়। তো এই দাগটা পাওয়ার পর কিন্তু কে দিছে এটা তো কোনো স্বাভাবিক মানুষের না আর কি, কোনো এর কোনো ব্যাখ্যা না পায়। তো দেন ওকে মাটি দিয়ে দেওয়া হয় আর ছেলেটা তো এমনি মারা যায়, এখানে মাটি দেওয়া হয়। তো ওই ওই বাসাটা প্রায় মেবি 10-15 বছর ফাঁকা থাকে। তো থাকার পর আমার চাচু তো ওই বাসায় আর কি ওইখানেই ওই কলেজে চাকরি করে, পরে স্টপ করার পর পর ওই বাসায় যায়। যার পর তখন আর কোনো ভয় চাই থাকে না আর কি, ওই বাসায় অনেক দিন হয়ে গেছে, মানুষজন আসা যাওয়া করছে। তো আমরা থাকি আর এখন মানে আমার চাচুর সাথে যে কাহিনীটা ঘটছে আমার চাচুরা যখন গেছে দুই ইয়ার্স হওয়ার পর, আমিও তখন আমার চাচুদের সাথেই থাকি। আমি তখন ক্লাস ফোরে পড়ি, এটা
2000।
হ্যাঁ ওইটা শেষ আর কি, ওই মেয়ের কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
ব্যাখ্যা পাওয়া যায়নি, সেটা যে মারা গেছিল সেটার কি কোনো দাগটাগ পাওয়া গেছে সেটা আপনি মিস করেছেন মনে হয়?
হ্যাঁ দাগটা পাওয়া গেছে, কিন্তু কিভাবে যে দাগটা আসছে এটা কিন্তু কোনো
ছেলেটার ঘাড়েও কি গায়েও কি সেরকম দাগ গিয়ে পাওয়া গেছিল আঙুলে?
ছেলেটা মারা গেছে, হ্যাঁ ছেলেটা
এক্স্যাক্টলি সেই জায়গাটা হচ্ছে পয়েন্ট কিন্তু, সেটাই সবচেয়ে আসল পয়েন্ট।
ওই যে ছেলেটা মারা যায় সেম একই একটা চলে,
তার মানে ছেলেটা মেয়েটাকে দেখা মাত্রই মারা যায় কিন্তু ছেলেটার ঘাড়েও ঠিক একই রকমের চলে দাগ পাওয়া যায়। সো এটাই হচ্ছে ছিল ঘটনা আপনার, রাইট? এরপরে তো যে ঘটনা আছে তার সাথে তো এটার কোনো লিংক?
হ্যাঁ এটার একটা রিলেটেড আছে। তো তারপর আমার এটা আছে 2007 সালের 15ই মার্চ, সেদিন বৃহস্পতিবার ছিল। তো আমার যে কাজিন ও ছাদে ঘুরে উড়াচ্ছে, তো আমি ওকে নামতে বললে, আমি নামতে বলে জাস্ট 2 মিনিটের কারণে আমি গেটের কাছে আসছি, এর ভিতরে একটা সব আওয়াজ হয়েছে। তো আমি যে দেখে আমার ভাই পড়ে গেছে আর কি ছাদের দিকে, তো আমার দিকে তাকায় রয়েছে আর কি, নাক থেকে অনেক ব্লিডিং হচ্ছে, মাথা থেকেও রক্ত বেরোচ্ছে। তো আমি ওকে দেখে আর কি লোকজন ডাকতেছি কিন্তু আওয়াজ বেরোচ্ছে না, আমি একেবারে চুপ হয়ে গেছি। দেখে তারপরে কিছুক্ষণ পর আমি লোকজন ডাকার পর আসছে, আসার পর আমার ভাই ওকে তারপরে নিয়ে আমরা আর কি হসপিটালে যাবো। তো আমার চাচু আসে, আমি দেন ওইখানে আর একজন অনেক পুরনো আর কি ওইখানে, তো তাকে নিয়ে আমরা যাই। তখন আর কি ইসলামী হসপিটাল খুলনা, সে তখন বয়রাই ছিল। তো আমরা ওকে ওই হসপিটালে প্রথমে নিই, নেওয়ার পর ওইখান থেকে ওকে ফেরত দিয়ে দেয়। তো দিয়ে আমরা আর কি রিক্সায় করে যখন বয়রা পুজো খোলা দিয়ে যাই, তো তখন আর কি রিক্সায় করে আমার ওই ভাইয়ের মানে আমার ছোট আমার যে চাচুর কোলে আর কি আমার ভাইয়ের ওই মাথা দেওয়া ছিল। তো চাচু খেয়াল করে কি আমার ভাই এক পলক তাকাইছে, তাকে চোখ বন্ধ করে দিছে, আর তার সেম তার এক সাইড ওই চরের মতন একটা দাগ পুরো আর কি সেম সেই মেয়ের মতন, হ্যাঁ ওরকম সেম একেবারে সেম ওইটা হয়েছে। তো ওকেও আর কি পোস্টমর্টম করা হয়, করার পরে সেম একই রিপোর্ট আসে যে ওরও একেবারে একটা অস্বাভাবিক একটা চরের দাগ। যে এটা যে কিভাবে হলো এটা কোনো স্বাভাবিক মানুষের না আর কি, কোনো মানুষ দেয় না। সব থেকে বড় কথা রাসেল ভাই, ও যখন ছাদে ছিল আমি নিজে দেখছি, ছাদে কেউ ছিল না, বাসায় কেউ ছিল না, ও একা ছাদে ছিল, আমি গেটের কাছে আসছি, আর ওইটা কোনো মানুষের চরের হাতের দাগ ছিল না আর কি।
থ্যাংক ইউ সো মাচ চয়নিকা, এন্ড দ্যাটস ওয়াই আমরা এত এত এতবার করে বলতাম যে খুলনা আমরা যেতে চাই, এবং খুলনাতে অসংখ্য খুলনাতে আসলে ভয়ের খনি আছে, এবং সেই ভয়ের খনি থেকে কিছু ভয় আপনাদের উপহার দিতে আমরা আজকে এখানে, এবং আগামী সপ্তাহে আমরা যাব বরিশালে। সুতরাং অবশ্যই অবশ্যই আপনাদের কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে পুরোটার সময়। আমি বলেছিলাম আপনাদের, কথা দিয়েছিলাম, রাত যত গভীর হবে তত বেশি ঘটনার ভয়ঙ্কর ঘটনা মানে ঘটনার ভয় বাড়বে। তো সেই কথা আমরা রেখেছি। আমি দেখতে পাচ্ছি এসএমএস করছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি উচ্ছ্বাস, এছাড়াও আমাদের এখানে এসএমএস না এটা আমি ফেসবুক থেকে পড়ছি, তানভীর শাহজাহান নাবিল আমাদেরকে বলছেন যে আজকে ভূত এফএম সেই হইতেছে। আচ্ছা আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি মাহফুজ এসএমএস করছেন রংপুর থেকে, লাইভ শুনছেন তিনি। এমডি রুবেল মিয়া আমাদের সাথে আছেন কিশোরগঞ্জ থেকে। এছাড়াও দেখতে পাচ্ছি রুবিনা আখতার আমাদের সাথে আছেন বসুপাড়া থেকে। আমাদেরকে আবিদ এখানে আমাদের সাথে রয়েছেন, ও মাই গড খুলনা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর প্লেস তাই তিনি জানিয়েছেন। আমাদেরকে ছাড়া মুনিরা আঞ্জু মুক্তা এখানে কমেন্ট করেছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি কথা সজল। এছাড়াও আতিক ফারিন মৌসুমী মৌ আমাদেরকে বলেছেন, এর মধ্যেও যদিও ওনা উনি শি ইজ ভেরি স্পেশাল বিকজ শি ইজ নট স্কেয়ার্ড এবং তার ভয় লাগছে না। তানজিন লিয়া শিকদার আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ আব্দুল গনি, এছাড়া আমাদের সাথে রয়েছেন এস কে কপিল হাওলাদার, এবং আমাদের সাথে রয়েছেন তৌফিক, এছাড়াও রকিবুল ইসলাম আমাদের সাথে আছেন এই মুহূর্তে, তারা ভরা আকাশ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও শুভি হাসান মোনা এনজয় করছেন তিনি। আমাদেরকে জান্নাতুল জৈন আমাদের সাথে রয়েছেন, তানজিল ইসলাম আমাদের সাথে রয়েছেন, আব্দুল ওয়াহাব আলমান আমাদের সাথে রয়েছেন। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সাথে এস এম এস যারা করছেন, আরাফাত ঢাকা থেকে আমাদের সাথে রয়েছেন, এবং তিনি লিখেছেন অস্থির আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি আবু সাইদ উজ্জ্বল আমাদের সাথে রয়েছেন। আমাদের সানি লিখেছেন আজকে ভূত এফ এম সেই হচ্ছে। তুহিন গাজীপুর থেকে লিখেছেন খুব ভালো হচ্ছে। আমাদেরকে রাজিত ময়মন সিং থেকে লিখেছেন আজকে খুলনার স্টোরি ভৌতিক বানিয়ে ফেলেছে, শহরকে ভৌতিক বানিয়ে ফেলেছে। নাজমুস খুলনা থেকে লিখেছেন এতক্ষণ ভয় লাগছিল না বাট ধীরে ধীরে ভয় বাড়ছে। তাই বলেছিলাম আপনাদেরকে, শুভ আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন লিমন, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি ডক্টর রেজওয়ান, ওয়েলকাম টু খুলনা তাই লিখেছেন, পিয়াল আমাদের সাথে আছেন IUT থেকে, এবং তিনি বলেছেন এখানে অনেক কাহিনী আছে। আপনি SMS করে দিন আমাদের, আমাদেরকে ইমেইল করে দিন, আমাদের ইমেইল অ্যাড্রেস bhutfm@radio50.fm, বরিশালে যারা রয়েছেন এবং এই মুহূর্তে শুনছেন তাদেরকেও জানিয়ে দিচ্ছি আরো একবার, bhutfm@radio50.fm, এই হচ্ছে আমাদের অ্যাড্রেস। এই অ্যাড্রেসে আপনি আমাদের ঘটনা পাঠাতে পারেন, যদি ঘটনা চেক করতে চান বা এই অ্যাড্রেসটা নিয়ে কোনো কনফিউশন থাকে আপনি আমাদের ওয়েবসাইটে যেতে পারেন www.radiofurti.fm, এছাড়াও আমাদের ফেসবুক পেজ যেতে পারেন www.facebook.com/radiofurti, www.facebook.com/bhutfm.rasel। নাবিল লিখেছেন ওয়েলকাম টু খুলনা, আওলাদ ঢাকা থেকে আমাদের সাথে রয়েছেন, সুপ্ত রয়েছেন ময়মনসিং থেকে, মৃদুল রহমান আমাদের সাথে রয়েছেন কুষ্টিয়া থেকে, এছাড়াও বরিশাল থেকে, বরিশাল কিভাবে পার্টিসিপেট করতে পারি আমাদের একটাই আমাদের এই মুহূর্তে একটা বিরতি নিতে হবে, মুস্তাক বেদি রোড থেকে আমাদের সাথে রয়েছেন এবং তার সাথে রয়েছেন তাদের ছোট্ট বেবি মাহিন মানিশা, তবে ছোট্ট বেবি লেখেন নিয়ে, বেবি মনে হয় বড় হয়ে গেছে, আমাদের ভূতের বয়স বাড়ছে আসলে। তো যাই হোক, আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে, তার আগে জানিয়ে যাই যে আমাদের স্টল নাম্বার আমি ভুল বলেছি, 381 এবং 382 জ্ঞান বিতরণী স্টল, বই অমর একুশের বইমেলা চলছে ঢাকায়, এবং সেইখানে গিয়ে আপনারা পুরনো যে ভূতের বইগুলো রয়েছে সেই বইগুলো কালেক্ট করতে পারেন। অবশ্যই অবশ্যই অনেকে জানতে চান যে কবে পাওয়া যাবে, এবং এখন থেকে আপনি জ্ঞান বিতরণী স্টলে এই বইগুলো সবসময় পাবেন। এছাড়াও আমি ধন্যবাদ জানাতে চাই টাইগার গার্ডেন ইন্টারন্যাশনাল হোটেল খুলনা তাদেরকে, ফর দেয়ার হসপিটালিটি, এবং ইটস আ বিউটিফুল প্লেস, এবং আমাদেরকে ড্যান কেক কেও থ্যাঙ্কস জানাতে চাই ফর দেয়ার হসপিটালিটি। অ্যান্ড এখন যে ব্রেকে যাবো সেই ব্রেকে আপনিও একটু টেস্ট করতে পারেন ড্যান কেক। চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, স্টে টিউনড রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
আসল ভাইয়া, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন, আপনি সবসময় ভালো তলে। আমি ফারহানা, আমি ভূতফিল্মের ভক্ত সেই 2010 সাল থেকেই, এবং স্টিল আমি কোনো আপনার কোনো শো মিস করি না। খুব ইচ্ছা ছিল যে আপনার স্টুডিওতে এসে কিছু শেয়ার করব, কিন্তু দেশের বাইরে থাকার কারণে আসতে পারছি না। আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, এবং এটা আমার বাসাতে ঘটেছে উত্তরের বাসে। আমার যেদিন এই ঘটনাটা ঘটে সেদিন আমি স্পষ্ট মনে আছে, দিনটা ছিল 2005 সালের আই থিঙ্ক ফেব্রুয়ারি কিংবা মার্চ এরকম একটা সময়ের মধ্যে। আমি তখন HSC ফার্স্ট ইয়ারে পড়ি। তো যেদিন এই ঘটনাটা ঘটে সেদিন আকাশে প্রচণ্ড মেঘ ছিল এবং বৃষ্টি হচ্ছিল। তো আকাশে মেঘ বৃষ্টি থাকার কারণে আমার মা আমাদেরকে বলছিলেন, আমাকে এবং বাসায় আরো দুজন কাজের মানুষ ছিল, তো বলছিলেন যে বাইরে বৃষ্টি হচ্ছে, অনেক কাপড় বাইরে আসে, তোমার কাপড়গুলি উঠে ফেলো। তো আমাদের বাসায় দুটো বারান্দা ছিল, এবং বারান্দাগুলি এমনভাবে ডিজাইন করা যে এক বারান্দায় দাঁড়ালে আরেক বারান্দা খুব পরিষ্কারভাবে দেখা যায়। তো আমি আমার আপু আম্মুর বেডরুমের সাথে যে এটা সেই বারান্দাটা ছিল সেখান থেকে আমি কাপড়গুলি উঠাচ্ছিলাম, আর আমার আম্মু আর একজন কাজের মানুষ আপনার যেটা আমার কিচেনের সাথে অ্যাটাচ সেই বারান্দাটা সেখান থেকে কাপড়গুলি উঠাচ্ছিল। তো আমি যখন কাপড় উঠানো শুরু করেছি উঠাতে হঠাৎ করে আমার ডান দিকে তাকিয়ে আমি দেখি যে একজন কেউ দাঁড়িয়ে আছে বারান্দায় কোনায়। তো আমি বলছি এখন কি দাঁড়িয়ে আছে, তো ভালো করে খেয়াল করে দেখি একদম আমার মা দাঁড়িয়েছে পেছন ফিরে। তো তার চুলো খোলা চুলো দেখতে পাচ্ছি, কিন্তু একটা জিনিস আশ্চর্যের বিষয় ছিল যেটা আমার খেয়াল করা উচিত ছিল যে আমার আম্মুর চুলগুলি প্রায় মেঝে পর্যন্ত চলে আসছে এরকম মনে হচ্ছে লম্বায়। তো আমি কেন জানি কি যে হলো, আমি আমি এটা একদমই আমার চোখে ধরা পড়লো না কিংবা কোনো অস্বাভাবিকতা আমার মনে আসলো না। আমি আমাকে বারবার খুব হালকা মনে বলছি, আম্মু কি ব্যাপার, তুমি ওখানে দাঁড়িয়ে আছো, তুমি কি ভিজবে নাকি, তোমার এরকম কোনো প্ল্যান আছে নাকি, তুমি দাঁড়িয়ে আছো এরকম করে নর্মাল তো তুমি বৃষ্টিতে ভিজো না কিংবা এরকম করো কি সম্মুখ কি, আমি এরকম জাস্ট নর্মাল কথাবার্তা বলছি। এবং আমি তাকে মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি, কারণ আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, আবার হচ্ছে আমার রুমের পাশে আমাদের রুমের যে লাইটটা আছে সেটা বারান্দা এসে পড়ছিল, তো আমি তাকে ভালোই দেখতে পাচ্ছিলাম। কথা বলতে বলতে কি মনে হচ্ছে, আমি বাম দিকে চোখ আমার গেছে, সেখান থেকে আপনার আমাদের সেকেন্ড বারান্দাটা পুরোপুরি দেখা যায়। আমি খেয়াল করে দেখছি যে সেখানে আমার মা আর একটা কাজে মেয়ে নিয়ে কথা বলছে এবং কাপড়গুলি উঠাচ্ছে, এবং তখন কেমন মনে হচ্ছে যে তাদের কথাগুলো আমি শুনতে পাচ্ছি। কিন্তু এতক্ষণ যে আমি যে মহিলাকে দেখছি এবং যা হচ্ছে, আমি তখন কারো কথা শুনতে পাচ্ছিলাম না, কিছুই না, আমি জাস্ট নিজের মনে কথা বলছিলাম এবং আমি আমার কাপড় উঠেছিলাম। এটা দেখার পর আমার কাছে, আমি জানি এই ঘটনাটা হয়তো মানুষের কাছে খুব সিম্পল লাগতে পারে যে হ্যাঁ এখানে এমন কি আছে, কিন্তু আমার জন্য, আমি তখন 17-18 বছরের একটা মেয়ে, আমার তখন মনে হয়েছে যে আমি ওখানেই মরে যাবো, বিকজ ইট ওয়াজ সো সো হরিফিক ফর মি, সো হরিবল এক্সপিরিয়েন্স, আই ক্যান টেল ইউ। আমার এখনো, আমি যখন আপনাকে ঘটনাটা শেয়ার করছি, আমার গায়ে রুম দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। আমি ওখানে কাপড় চোপড়গুলি আমার যেগুলো উঠিয়েছিলাম সেগুলো হাত থেকে ফেললাম, ঝেড়ে একটা দৌড় দিয়ে আমার কাছে চলে আসি এবং আমাকে ঘটনাটা বলি। আম্মু সাথে সাথে আমাকে পরে ফুটিয়ে দেন এবং আম্মু বলেন যে এরপর থেকে কখনো ওই সন্ধ্যার সময় বারান্দায় একা যাব না, কারণ আম্মু অনেক সময় এরকম কিছু এক্সপিরিয়েন্স করছেন যে আম্মুর মতো কে একজন দাঁড়িয়ে আছে কিংবা এরকম কিছু একটা। তো আম্মু আমাদেরকে কখনোই বলেননি, আমরা ভয় পাবো এই জন্য। তো এই একটা এক্সপিরিয়েন্স যেটা আমি সারাজীবন মনে রাখবো, বিকজ যেটা আমি আমাদের আমার মানে আমি মনে হয় না এটা কোনো ভুলে ভুলবো, বিকজ আমি এটা এত পরিষ্কার দেখেছি এবং আমার পাশেই ছিল একজন মানুষ, এবং একই মানুষকে মানে আমি দুই জায়গায় দুই রকমভাবে দেখছি। তো মানে আমি কি বলবো, মানে এখনো যে এই কথাটা মনে করলে আমি ভয়ে আমার মনে হচ্ছে হাত পা অবশ্যই আসছে। তো তারপরে এই ছিল আমার ঘটনা। আমার লাইফে আরও দু একটা ছোটোখাটো ঘটনা ঘটেছে যেটা আমি হয়তো পরে আপনাকে লিখে কিংবা রেকর্ডিং শেয়ার করবো। থ্যাংক ইউ রাসিলভাই, এবং থ্যাংক ইউ সবাইকে।
And thank you আপনার চমৎকার ঘটনার জন্য, এবং দেশের বাইরে থেকে তারপর আপনি আমাদের ঘটনা পাঠিয়েছেন, এরকম একটি চমৎকার ঘটনা, অনেক 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 ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আপনি কোনো সময় দেখেছেন যে আপনাদের বাসায় হয়তো কেউ মারা গেছেন, মারা যাওয়ার পরেও তিনি মারা গেছেন হয়তো, কিন্তু তার চিহ্ন থেকে যায় এবং সেই চিহ্ন নানাভাবেই আমরা মানে তার অনেক কিছুই হয়তো মানে তিনি যে আছেন মারা যাওয়ার পরেও সেই বাসায় ফিল করা যায়। কিন্তু সুদীপ্ত যে ঘটনাটা এখন আমাদেরকে বলবে, সেইখানে তার একজন আত্মীয় মারা যান এবং তার উপস্থিতি মারা যাওয়ার পরেও ছিল খুব স্পষ্ট, কিভাবে সেটা আমরা শুনে আসবো। সুদীপ্ত কোথায় বাসা আপনার খুলনা, একটু প্লিজ কাইন্ডলি আমাদের বলুন।
ধন্যবাদ জাসেল ভাই আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আমি সুদীপ্ত চক্রবর্তী, খুলনা থেকে, নেভি স্কুল খুলনায় অধ্যয়নরত। তো আমি যে ঘটনাটা বলবো, আমার সাথে যে মেইন যে ঘটনাটা ঘটে সেটা ঘটে হচ্ছে 27 জানুয়ারি 2016, কিন্তু ঘটনার যে সূত্রপাত ঘটে 17 জানুয়ারি থেকে। আমি প্রথম থেকে শুরু করি, 17 জানুয়ারি বিকাল 4টা কি সামথিং টাইমে আমার ফুফুর শাশুড়ি মারা যায়। তো তার সাথে আমাদের সম্পর্ক খুবই ক্লোজ ছিল, আমার নিজের ঠাকুমার মতো ছিলেন তিনি। তো তিনি মারা যাওয়ার পরে খবরটা আমরা পাই 8:30 কি 9টার দিকে রাতে। তো তখন আসলে যাওয়াটা সম্ভব ছিল না, যে গাড়ি পাওয়া যেত না এরকম সমস্যার কারণে। আমরা ঠিক করি যে পরদিন সকালে আমরা যাব। সেদিন আমরা শুয়ে পড়ি রাতে, শুয়ে পরদিন সকালে কিছু একদম ভোরবেলায় কিছু চিল্লাচিল্লিতে আমার ঘুম ভাঙে। আমি উঠে রান্নাঘরে গিয়ে দেখি মা রান্নাঘরে দরজা খুলে একটু চিল্লাচিল্লি করছেন। তো সেখানে যে অস্বাভাবিক ঘটনা দেখে তিনি এরকম করছেন, সে অস্বাভাবিক ঘটনা কিছু লক্ষ্য করা যায় সেদিন সকালে। সেগুলো হচ্ছে, প্রথম যেটা চোখে পড়ে সেটা হচ্ছে রান্নাঘরের ভিতরে মুড়ির কৌটার মুখ খোলা ছিল এবং তার থেকে বেশ খানিকটা মুড়ি কম ছিল।
আচ্ছা,
তারপরে যেটা লক্ষ্য করা যায় যে মিরসেফের ভিতরে যে কৌটাগুলো থাকে, গুড়া দুধের কৌটা, চায়ের কৌটা, সেগুলো সব বিশৃঙ্খল ভাবে ছড়িয়ে আছে, কিন্তু সেগুলো মুখ খোলা ছিল না। এরপরে যেটা হয়, পাশে মরিচের, কাঁচা মরিচের প্যাকেট থাকে, সেই প্যাকেটটা পুরাই উধাও, শুধু আশেপাশে কিছু দুই একটা মরিচ পড়ে আছে, তাছাড়া প্যাকেটটা পুরাই উধাও। আর ছাদে একটা অনেকগুলো টব আছে আমাদের, ফুলের টব, তুলসী গাছের টব, তার মধ্যে একটা টব ছিল তুলসী গাছের টব, সেটা উল্টিয়ে ফেলানো। কিন্তু টবের
কেন এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে না, বা কেন এই জিনিসগুলো এরকম, সেটা যদি একটু মাঝখানে বলে দিতেন আসলে কাহিনীটা, তাহলে সবার শুনতে আরো মানে বুঝতে আরো সুবিধা হবে।
জি, এখানে একটা ব্যাপার বলে রাখা ভালো, যে উনি যিনি মারা গিয়েছেন তিনি বেঁচে থাকা অবস্থায় তিনি সকালে চায়ের সাথে কখনোই বিস্কিট খেতেন না, তার ফেভারিট ছিল চায়ের সাথে তিনি মুড়ি খেতেন সবসময়।
আচ্ছা,
আবার এখানে দেখা যাচ্ছে যে এখানে মুড়ির কৌটা থেকে গায়েব হয়ে যাচ্ছে।
তো
যেগুলো তিনি পছন্দ করতেন
সেগুলোই
নর্চার হচ্ছে। আচ্ছা,
এরকম অনুমান করা হচ্ছে সেগুলো টানেই তিনি যেন ফিরে আসছেন।
আচ্ছা,
তো এরপর যে তারপর যেটা হয় সেদিন এটা চলে যায়, তো মা তো এগুলোতে একটু বিশ্বাস করতেন এসব প্যারানর্মাল ব্যাপারে, তো তিনি বলতে থাকেন যে তিনি মারা গেলেন তারপরেই হচ্ছে এরকম ব্যাপার, নিশ্চয়ই এখানে সবকিছু স্বাভাবিক না। কিন্তু আমরা ব্যাপারটাকে তেমন একটা পাত্তা দিই না যে এরকম করতেই পারে, নিশ্চয়ই তুমি ভুল করে রেখে দিছো বা এরকম। আর যদি রাসেল ভাই একটা কথা বলে রাখা ভালো, আমি মনে করলাম রাতে ঘরে চোর ঢুকছে, ঢুকে এরকম করছে, যদি এরকম হয় চোর ঢুকে অন্য কিছু নিল না, আমি সেটাও বিশ্বাস করলাম চোরের খিদা লাগছে সে মরি খেয়ে চলে গেছে। কিন্তু যদি চোর চলে যায় দরজাটা খোলা থাকবে, না হয় বাইরে থেকে বন্ধ থাকবে, দরজাটা ভিতর থেকে বন্ধ ছিল যেরকম আমরা গত রাতে শোয়ার আগে বন্ধ করেছি এবং সম্পূর্ণ অক্ষত অবস্থায়। তো তারপরে আমরা ব্যাপারটিকে উপেক্ষা করে দিই এবং সেদিন আমরা চলে যাই সেই গ্রামে, যশোরের ভিতরে একটু গ্রাম, সেই গ্রামে চলে যাই যেখানে তিনি মারা গিয়েছেন। তো তার দাহ কার্য সম্পন্ন করা হয়, আমার অ্যাকচুয়ালি ক্লাস প্রাইভেট ছিল, আমি ফিরে আসি, আমার দেখাশোনার জন্য মাও চলে আসেন। তো সেদিন যে ঘটনাটা ঘটে সেদিন আমি ফিরে আসি, আস্তে আস্তে আমাদের বিকাল হয়ে যায়, আমি সন্ধ্যার সময় পড়তে বসার সময় আমার চশমা খুঁজি, আমার চশমাটা পাই না, আমার চশমাটা কোথাও খুঁজে পাই না, আমি ভাবি যে হয়তো কোথাও রেখেছি এখন পাচ্ছি না। তো আমি আমার সেকেন্ড যে চশমাটা আছে সেটা বের করে নিই। তারপরে সেদিন রাতে শোয়ার সময় আমার স্পষ্ট মনে আছে আমি চশমাটা আমার পরের টেবিলে রেখেছিলাম এবং শুয়েছিলাম, সকালে উঠে আমার এই চশমাটাও আর পাচ্ছি না। এবার আমার মধ্যে একটা জিদ চেপে বসে যে পরপর দুই দিন দুটো চশমা যাবে কোথায়। এই যে ঘটনাটা ঘটে দ্বিতীয় চশমাটা হারায় এটা ঘটে হচ্ছে 20 জানুয়ারি। তো এইটাও খুঁজে পাচ্ছি না, আমি সব জায়গায় খুঁজে ফেলি যেখানে থাকার কথা সেই সব জায়গায় খুঁজে ফেলি, এমন যেখানে থাকার কথা না সেই সব জায়গাও আমি খুঁজে ফেলি, যেমন সোফার নিচে, খাটের নিচে, এমনকি ফ্রিজের মধ্যেও খুঁজে ফেলি, শুধু আমার মনকে বোঝানোর জন্য যে সব জায়গায় আমি খুঁজেছি আমার চশমা যে কোথাও আছে আমি পাচ্ছি না, এইরকম যেন না থাকে। কারণ আমার মধ্যেও এটা কাজ করছিল যে আসলেই কি এখানে প্যারানর্মাল কিছু ঘটছে। তো এরপর যেটা হয় চশমা কোথাও পাই না, তো সেই দিন আর কিছু ঘটে না, আমার মেজাজ খারাপ হয়ে যায়, আমি থাকি। পরদিন বিকালে আমার মা ফ্রিজ খুলে আমাকে ডাক দেয়। তো ডাক দিয়ে আমি সেখানে গিয়ে যেটা দেখি ফ্রিজের মধ্যে সুন্দরভাবে আমার চশমা দুটো সাজিয়ে রাখা রয়েছে, যেটা কখনোই আর কি স্বাভাবিক হতে পারে না। এরপর থেকে আমার মধ্যেও একটা ধারণা চলে আসে যে মা যেটা বলেছেন আসলেই মনে হয় তার আত্মা ঘুরে বেড়াচ্ছে, এবং আমিও একটু ভীত ফিল হতে থাকে আমার মধ্যে।
নানাভাবে তিনি জানান দেন যে তিনি আছেন।
জি,
আচ্ছা।
এরপর এরকম ছোটখাটো বিভিন্ন ঘটনা ঘটতে থাকে, যেরকম বলা যায় বিভিন্ন জিনিস হারিয়ে যায়, এরপর সেটা পরদিন বা তারপর দিন এমন সব জায়গায় পাওয়া যায় যেটা আসলে যেখানে যাওয়া সম্ভব না। এরপর যে মেইন যে ঘটনাটা ঘটে 27 ফেব্রুয়ারি, সেই দিন আমার কাজিন আসে আমাদের বাড়িতে, সে হচ্ছে চোখের একটু সমস্যা হয়েছিল সেজন্য সে খুলনা এসেছিল। তো সেদিন অনেক রাত পর্যন্ত তার সাথে গল্প করতে করতে আমরা শুয়ে পড়েছিলাম, এখন আমার কাজিন ঘুমিয়ে যায়, সেদিন আমার ঘুম আসছিল, আমার প্রায় সমস্যাটা হয় রাতে ঘুম আসে না, তো ঘুম আসছিল না, আমি উঠে পড়ি, উঠে টিভি অন করি, টিভিতে দেখার মতো তেমন কিছু না থাকে, আমি জাস্ট চ্যানেল চেঞ্জ করতেছিলাম, হঠাৎ করে রান্নাঘর থেকে একটা শব্দ শুনি খটখট মতো। তো আমার মধ্যে ভয়টা আবার কাজ করে ওঠে যে এই সব ঘটনা ঘটতেছে অস্বাভাবিক ঘটনা, তার মধ্যে আবার রান্নাঘরে এরকম রাতে শব্দ শুনে আমার মধ্যে আবার ভয়টা জেগে ওঠে। তো আমি দেখতে যাই, আমার কৌতূহলবশত দেখতে যাই আসলে কি হচ্ছে। রান্নাঘরে দরজায় দুটা সিটকিনি লাগানো ছিল, প্রথম সিটকিনিটা খুলি, তখন ভিতরে কোনো শব্দ আর পাওয়া যাচ্ছে না। আমি দ্বিতীয় সিটকিনিতে হাত দেখিয়ে কিছুক্ষণ বসে থাকি, তারপর হঠাৎ করে ভিতর থেকে কুড়কুড় টাইপ একটা আওয়াজ শোনা যায়, মানে মানে মানুষ মুড়ি বা বিস্কিট খেলে যেরকম একটা আওয়াজ হয় সেরকম
একটা আওয়াজ শোনা যাচ্ছিল।
এখন আমার মধ্যে ভয়টা আরো জেগে ওঠে, আমি ভয়টাকে উপেক্ষা করে হঠাৎ করে চিটকিনিটা তাড়াতাড়ি করে খুলে লাইটের সুইচটা অন করে দিই। সেখানে কিছুই ছিল না রান্নাঘরে, শুধু যেটা ছিল মুড়ির কোটার মুখ খোলা, মুড়ির কোটার যে মুখটা মেঝেতে ঠকঠক শব্দে বাড়ি খেছে, যেন এখনো স্থির হয়ে পারেনি,
এইমাত্র
সেটা ফেলে দিয়েছে কেউ, কিন্তু সেখানে কেউ ছিল না। তো আমি আরো ভয় পেয়ে যাই, এত দ্রুত এসব কি ঘটছে, আমার মধ্যে কিছু কাজ করে না, সেন্স কাজ করে না, আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং আমি সেখান থেকে তাড়াতাড়ি চলে যেতে চাই। আমি লাইটটা অফ করে যেই দরজা বন্ধ করতে যাব পিছন ফিরেছি, তখনই আবার সেই মুড়ির কুড়কুড় শব্দ শোনা যায়, এবং আমি জাস্ট ভয় পাওয়ারও টাইম পাইনি, আবার অটোমেটিক আমার পিছে ফিরে যাই যে কি হচ্ছে দেখার জন্য, এবং যেটা দেখি সেটা আসলেই স্বাভাবিক ছিল না। যেটা দেখি সেটা হচ্ছে মুড়ির কোটার মুখ। এখানে বলে রাখা ভালো যে আমি মুড়ির কোটাটা বের হওয়ার আগে মুখ বন্ধ করে আবার তুলে রেখেছিলাম, তো মুড়ির কোটার মুখটা আবার খুলে যাচ্ছে একা একা, সেখান থেকে একা একাই মুড়ি উঠছে, কেউ যেন সেই মুড়িটা খাচ্ছে কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না।
তারপর কি হচ্ছে আপনার?
আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অদৃশ্য কোন অবয়বের উপর যেন একটা সাদা শাড়ি কেউ পরে আছে, আমি শাড়িটা দেখতে পাচ্ছি, মুড়ি খাচ্ছে সেটা দেখতে পাচ্ছি, কিন্তু মানুষটাকে আমি দেখতে পাচ্ছি না। এখন যেটা হয় আমার মধ্যে প্রচন্ড ভয়ে, আমার মধ্যে যেন ভয়বোধটাই কাজ করতে থাকে না, আমি বুঝতে পারি না, যেখানে ভয় মানে ভয়টাকে আমি উপলব্ধি করতে পারি না ঠিক মতো, যে এখান থেকে যে আমার কোনো অনিষ্ট হতে পারে, আমার এখান থেকে চলে যাওয়া দরকার, এই সেন্সটা আমার মধ্যে কাজ করে না, আমি হতবম্বের মতো দাঁড়িয়ে থাকি। তখন আমি তাড়াতাড়ি সেখান থেকে কি করব, আমি পিছন ফিরে স্বাভাবিক যেভাবে চলে যাই, স্বাভাবিকভাবে আমি চলে যাওয়ার মতো লাইট অফ করে চলে যেতে যাই। লাইটের সুইচে হাত রাখতে যেয়ে দেখি লাইটের সুইচটা আগে থেকেই অফ ছিল, তাহলে আমি পিছনে এত কিছু ক্লিয়ার কিভাবে দেখছিলাম। তারপরে আমার মধ্যে এই ছোট্ট ধাক্কাটা পুরো ঘটনাটা ফ্ল্যাশ ব্যাক ঘটিয়ে দেয় এবং আমি পুরো ঘটনাটা প্রকৃতভাবে উপলব্ধি করতে পারি। এবার আমার হাতটা জমে যায় ভয়ে, আমি অনেক কষ্টে সেখান থেকে দৌড়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ি, দরজা অফ করে টাইম পাই না আমি। তারপরে আমার আসলে ঘুমিয়ে পড়ি, কি সেন্স চলে যে আমার ঠিক খেয়াল নাই, আমি তাড়াতাড়ি সেখানে শুয়ে আর আমার কিছু মনে নেই। পরে আমার কাজিনের কাছে যেটা শুনি, আমি নাকি হতবম্বের মতো তাড়াতাড়ি এসে শুয়ে পড়ি, সে আমাকে অনেক কোয়েশ্চেন করে কিন্তু আমি রিপ্লাই দিই না, সেভাবে যে আমি ঘুমিয়ে পড়েছি সেও ঘুমিয়ে পড়ে। পরে আমি সকালে উঠে জাস্ট মাকে জিজ্ঞেস করেছিলাম রান্নাঘরের দরজা কি খোলা ছিল, মা বলেছিল যে না খোলা ছিল না।
আমার সাথে যে ঘটনাটি ঘটে সেটা হলো আমার বাসা কেন্দ্রিক। 2009 মাঝের দিকে আমি যে আমরা একটা বাসায় উঠি, তখন আমার বিয়ে হয়নি, আমার আব্বুর বাসায়। তো আমার বাসার প্রথম থেকেই সবার ভিতরে একটা কেমন একটা ফিল ছিল যে বাসায় এই সব কেমন একটা ছমছমে একটা গা ছমছমে একটা ভাব ছিল বাসায়। সো কারোর কাছে কেউ শেয়ার করে না যে হয়তো আমাদের মনের ভুল বা নতুন বাসা সেই জন্য। তো একদিন এরকম অনেকদিন কেটে যায়, এক মাস কিংবা দুই মাস। তো আমি একদিন বিকালবেলা আমি ঘুমাচ্ছি, হঠাৎ করে আব্বু তারপর ভাইয়া সবাই বাইরে গেছে। তো আমি দেখলাম আম্মু ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। তো আমি ঘুম পড়ছি, কখন আমি ঘুম পড়ছি আমি নিজেও বুঝতে পারিনি। তো মাগরিবের আজান হয়ে গেছে, আমি তারপরে উঠছি ঘুম থেকে। তো দেখতেছি যে চারিপাশে আমাদের ঘর সবকিছু অন্ধকার, পুরো যে বাসায় লাইট জ্বালায়নি। আমি প্রথমে বলি আম্মু কোথায় গেল, যে ঘরে এখনো লাইট চলতেছে না, কি ব্যাপার? তো আমি শুয়ে শুয়ে আম্মুকে অনেক ডাকতে থাকি যে আম্মু কোথায়, তুমি এখনো রুমে লাইট জ্বালাওনি। তো কারো সাড়া পাই না, আম্মুর কোনো সাড়া পাই না। তারপরে উঠে যাই, উঠে আমি আমাদের ড্রয়িং রুম পর্যন্ত যাই, দেখি ওখানে অন্ধকার, আম্মু বসে নেই। পরে বুঝতে পারলাম যে আম্মু হয়তো বা কোনো প্রতিবেশীর ফ্ল্যাটে গেছে। তো আমি পরে ড্রয়িং রুমের মেন যে ড্রয়িং রুম সেখানে আমরা লাইট জ্বালাই, আমি লাইট জ্বালাই দেখি যে আসলে বাসায় কেউ আছে কিনা। তো হঠাৎ করে আমি খেয়াল করি যে আমার বড় ভাইয়ার যে রুম সেটা হলো মেইন ডোরের পাশেই। তো সেখান থেকে একটা কেমন একটা কান্নার আওয়াজ হচ্ছে, যে বাসার ভিতর থেকে আমি আর আম্মু ছাড়া কোনো মেয়ে নেই। তো মেয়ের কান্নার ভয়েস আসতেছে। প্রথমে আমি একটু ভয় পাই যে কি হলো, এটা কি ঘুমের ভিতরে দেখছি বা হ্যালোসিনেট করতেছি কিনা। তো সেই জন্য আমি আবার উঁকি মেরে ভাইয়ের রুমে শিওর হওয়ার জন্য উঁকি মারি যে আসলে সত্যি কি কান্নার আওয়াজ বা অন্য কিছু। উঁকি মেরে দেখি সত্যি একটা মেয়ে বসে আছে, সে হাঁটু উপর মাথা দিয়ে মনে হচ্ছে এত আবেগে কাঁদতেছে যে খুব কষ্ট বা কোনো কিছু লাগায় সে এভাবে কাঁদতেছে। তো হঠাৎ করে দেখায় ঘুমের পর, ঘুম যেহেতু আমি ঘুম থেকে উঠছি, তো বুঝতে পারতেছিলাম না যে আসলে আমি কি দেখতেছি, হ্যালোসিনেট করতেছি কিনা। তো আমি তাড়াতাড়ি মেইন ডোরটা খুলি, খুলে ওই সিঁড়িঘরের এখানে দাঁড়ায় আম্মুকে ডাকতেছি যে আম্মু কোথায় তুমি, অনেক জোরে ডাকাডাকি করতেছি কিন্তু আম্মুর কোনো সাড়া পাই না। তো আবার আমি একটু শিওর হওয়ার জন্য যে আমি যা দেখছি তা কি সত্যি নাকি আসলে আমার ভুল ছিল। তো আমি দেখি যে আবার উঁকি দিই ভাইয়ার ঘরে, কিন্তু ভাইয়ার ঘরে কেউই ছিল না, খাটের উপর তখন দেখি কেউ নেই। তা আমি ভাবলাম যাক বাঁচা গেল, আমার হয়তো বা ভুল হয়েছে দেখায়। তো যখন ভাইয়ার বারান্দার দিকে তাকাই, বারান্দায়, তখন দেখি সেম সেই মেয়েটা ওখানে দাঁড়ায় কাঁদতেছে। তো এবার আমি এত ভয় পেয়ে যাই যে আমি স্টিল ওখানে ফ্রিজ হয়ে যাই যে কি করবো না করবো আমি কিছু বুঝতে পারতেছি না। আমি জাস্ট ঘুরে আম্মুকে নিচে চলে যাবো এমন একটা ভাব। তো দেখি যে হঠাৎ করে আমাদের বাসার লাইট অফ হয়ে গেছে, আমি যে ড্রয়িং রুমের লাইটটা জ্বালাইছি সেটা অফ হয়ে গেছে। তো তখন এতটা ভয় লাগতেছিল যে বুঝাই উঠতে পারতেছিলাম আমরা ওইখানে স্টিল দাঁড়ায় আছি ভয়। আর মনে হচ্ছে এবার কেউ খুব রাগ হয়ে কান্না করতেছে আমার উপর খেপে গেছে খুব, আর মনে হচ্ছে কি হেঁটে চলে আসছে আমাকে ধরার জন্য। তা আমি কি করবো, আমি জাস্ট ভাবতে আমি সেন্সলেস হয়ে যাওয়ার সময় আমার পিঠে হঠাৎ একটা হাত পড়ে যে এখন আমি কি করবো। আমি এক নজর তাকায় দেখি যে আমার আম্মু। তা আমি ওই সময় ভয়ে আম্মুকে ধরে কেঁদে ফেলি যে আম্মু আমি কি দেখলাম এইসব। তা আম্মু সব বলে যে তুমি কি ভয় পাইছো বা কিছু, বললাম যে হ্যাঁ এরকম আমি ভাইয়ের রুমে এগুলো দেখি পরে সব শেয়ার করি। তো আম্মু প্রথমে বলে যে তুমি ভুল দেখছো, আমাকে অনেক সান্ত্বনা দেয়। কিন্তু পরে সেটা আমাদের বাসার সবাই টুকিটাকি সবই দেখতে থাকে, দেখে যে হঠাৎ করে শীতের ভিতরে আমরা শুয়ে আছি তো ফ্যান চলে উঠতেছে হঠাৎ করে একা একাই। আমার আব্বু
লাইট কেটে যায় বলছিলেন আপনি,
লাইট কেটে যায় যে আমাদের স্টিল সেই বাসায় আছে এখনো আমার আব্বুরা, তো স্টিল কোনো ডিম লাইটই থাকে না সেখানে বাসায়। আর যে আমি যে রুমটা থাকতাম ওইখানে লাইটই থাকে না, যে লাইট লাগাক সেটা কেটে
যায়।
আর বাথরুমের দরজা অটোমেটিকই যখন লক সিস্টেম ছিল তখন অটোমেটিকই লক হয়ে যেত। তো এরকম আমি একদিন নিজে ওয়াশরুমে গেছি সকাল 11টা কি 12টায়, তো আমি গিয়ে দেখি যে আমি বের হবো যখন অসম থেকে মনে হচ্ছে কেউ বাইরে থেকে লক করে দিছে আমার।
ও মাই গড, এখন যদি কেউ এখন মানে এই মুহূর্তে যদি কারো এরকম ঘটে তাহলে কেমন লাগবে আসলেই, মানে এটা উইয়ার্ড। তখন কি রাত ছিল?
তখন 12টা,
সকাল 12টা, মানে দুপুর 12টা। আচ্ছা,
তো আমি বলতেছি আম্মু বাসায় রয়েছে যেহেতু একা, তো আম্মু এটা কখনোই করবে না যে আমাকে বাইরে থেকে লক করে দেবে। আমি খুব অনেক ধাক্কা ধাক্কি করতেছি দরজা যে আম্মু আমি এখানে আটকা পড়ছি তুমি আমাকে খোলো। তা আধা ঘন্টা পর আম্মু আসে, এসে শুনতে পায় আমার গলার আওয়াজ। ততক্ষণে তো আমি পুরো কাহিল যে আম্মু আমি আটকে গেছি তুমি আমাকে খোলো। আম্মু বলতেছে এখান থেকে তো খোলা, তুমি ভিতর থেকে লক খোলো। আমি খুলতেছি, আম্মু মনে হচ্ছে কেউ ধরে রাখছে দরজা ভিতর থেকে চেপে ধরে রাখছে, যে আমি খুলতেই পারতেছি না। আর প্লাস্টিকের দরজা যেহেতু সেটা জাম হওয়ার কোনো ওয়ে
নাই, প্রশ্নই আসে না।
হ্যাঁ, তো আমি অনেকক্ষণ ওখানে কান্নাকাটি করতেছি, আম্মু আমার খুব ভয় লাগতেছে বাথরুমে কি অবস্থা। তো আম্মু কি করবে ভেবে না পেয়ে তাড়াতাড়ি কেয়ারটেকার আমাদের বাসায় কেয়ারটেকারকে ফোন দেয়, উনি ডেকে আনে, তারপর উনি আমাকে লক ভেঙে বাথরুমের লক ভেঙে বের করে শেষমেশ। তো আব্বু যখন আব্বু প্রায় দেখতো যে হঠাৎ করে লাইট চলে উঠছে এসব হচ্ছে, তো হুজুর ডেকে নিয়ে আসে আমাদের বাসায়। হুজুর ডেকে নিয়ে এসে কোরআন শরীফ খতম করায়, তারপর ঘর বাঁধানো হয়, তারপরে সবকিছু নর্মাল হয়। তারপরে
এখন কি সবকিছু নর্মাল?
এখনো সেই স্টিল আমার বারান্দায় যে একটা আরবি লেখা একটা কাগজ ছিল, প্রত্যেকটা আমাদের ভেন্টিলেশন বাথরুমে ভেন্টিলেশনও আছে, জানালা দরজা,
তারপরে ঘটনাগুলো ঘটে,
তারপরে বারান্দা সেই একটা এক টুকরো কাগজ কে যেন ছিঁড়ে ফেলছে, মনে হচ্ছে যে কেউ টেনে খুব রাগে ছিঁড়ে ফেলছে। সেটা আশ্রানো সে দড়িটা এখনো ঝুলতেছে, কিন্তু তারপর থেকে আবার ওয়েট ধরনের সমস্যা শুরু হয়, এখনো হয়,
এখনো ঘটনা ঘটছে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য। আমরা চলে যাওয়ার আগে ছোট বিরতি তার আগে আরো একবার জানিয়ে দিই আপনাদেরকে, চলছে অমর একুশের বইমেলা এবং আপনারা কিন্তু অবশ্যই 381 এবং 382 নম্বর স্টলে গিয়ে ভূত এফএম এর পুরনো বইগুলো কালেক্ট করতে পারেন, নতুন বই আসছে এবং সেজন্য আপনাদের একটু ওয়েট করতে হবে। আরো একবার জানিয়ে দিই যে আমাদের সঙ্গে এই আমি আমি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মাসুম ভাই, আমার পাশেই আছেন, এবং ঢাকায় রয়েছেন শাহিন ভাই, আর জিলানি ভাই যিনি ম্যাজিশিয়ানের মতো দায়িত্ব পালন করছেন, উইদাউট হিম আমরা আসলে সবকিছু কমপ্লিট করে ফেলতাম, তিনি পুরো জিনিসটা এত সুন্দরভাবে সামাল দিচ্ছেন বলার উপায় নাই। তালাত আমাদের SMS আমাদের এখানে আছেন, আমাদের সাথে রয়েছেন কামাল এবং মামুন এবং রাকিব আমাদের সাথে আছেন, আমাদের সাথে এছাড়াও দেখতে পাচ্ছি যে আমি বলেছিলাম যে এখানে হরর ক্লাব খুলছি আমরা, এবং আমাদের এখানে কুয়েটের যারা আছেন তাদের নাম আমরা অলরেডি বলেছি। আমাদের সাথে এছাড়াও দেখতে পাচ্ছি আছেন ঢাকা এই খুলনা মেডিকেল কলেজের যে সমস্ত স্টুডেন্টরা এবং তারা হরর ক্লাব মেম্বার আমাদের এখানকার, এবং এছাড়াও খুলনা শহরের বিএল কলেজ সহ আরো খুলনা শহরের হরর ক্লাব মেম্বাররা আমাদের এখানে আছেন। তো তাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে আছেন। এছাড়া আমাদের সাথে রয়েছে জাহিদ যিনি অনেক পরিশ্রম করেছেন আমাদের জন্য। অ্যান্ড আমরা চলে যাবো ছোট্ট বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসছি, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি উইথ গ্রামীণফোন। ওয়েলকাম ব্যাক, শুনছেন সব সময় রেডিও 43.0 FM, আমি রাসেল আছি সাথে, এবং কোনো কথা হবে না, আমরা সরাসরি চলে যাব আমাদের আরো একজন অতিথি আছেন অসীম সরকার, তার কাছে ছোট্ট একটা ঘটনা শুনে আসবো।
অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট হিসেবে কখনো বিশ্বাস করতাম না যে আমার সাথে এরকম কোনো প্যারানর্মাল ঘটনা ঘটতে পারে, কিন্তু ঘটনা যখন ঘটে গেল তারপর বুঝলাম যে আসলে প্যারানর্মাল ঘটনা অবশ্যই ঘটে। ঘটনা ছিল গত বছরের জুলাই বা জুন মাসের দিকে, অ্যানাটমি টার্ম পরীক্ষা ছিল তখন। টার্ম পরীক্ষার আগের দিন প্রায় সব মেডিকেল স্টুডেন্টই ভিসেরা দেখতে যায়, বিশেষত সেই দিন সময়টা ছিল বিকাল 4টা কি 5টা,
মানে দিনের বেলা একদম,
দিনের বেলা। হ্যাঁ, অলমোস্ট 10-12 জন না হলে অ্যানাটমির যে মামা ভিসা দেখান উনি আমাদের ভিতরে ঢুকতে দেন না, যে আপনারা ভয় পাবেন, আপনারা আজকে থেকে মানে 10-12 জন না হলে আপনাদের ভিসা দেখতে দেওয়া হবে না। তো সেইভাবে আমরা 10-12 জন না হলে যাই না, কিন্তু সেই দিন মানে যে কোনো কারণেই হোক আমি সেদিন সবার সাথে যেতে পারি না। কিন্তু পরক্ষণেই প্রায় ওদের যখন ভিসা দেখা শেষ হয়ে যাচ্ছে তখন আমি ওদের সাথে গিয়ে উপস্থিত হই। কিন্তু ওরা তখন বলে, দোস্ত আমার পরীক্ষা আছে, আমি চলে যাই, আমার কালকে পরীক্ষা আছে কিন্তু আমার ভিসা দেখতেই হবে। শেষমেশ আমার ফ্রেন্ড মাসুমকে বলি, দোস্ত তুই একটু দেখাই দিতি তাহলে সুবিধা হইতো। তো অ্যাজ এ রেজাল্ট অ্যানাটমিক মামাকে বোঝে টুঝে আমরা বলি যে মামা মাগরিবের নামাজের পরে আমাদের একটু সময় দেবেন, আমার ভিসাটা দেখবো। শেষমেশ আমরা প্রায় মাগরিবের নামাজ শেষ হওয়ার সাথে সাথেই আমরা অ্যানাটমির ভিসাটা দেখতে যাই। সর্বপ্রথমে আমাদের অ্যানাটমি ডিসেকশনটা এরকম একটা পরিস্থিতি যে সামনে ভিসাটা দেখতাম, পিছনে একটা টেবিলে ডেড বডি শোনা থাকতো। ডেড বডিগুলো ভিসাটা সাধারণত ফরমালিন দেওয়াই থাকে, ডুবানো থাকে, এজন্য সেখানে কোনো রক্ত থাকার কোনো প্রশ্নই ওঠে না। আমরা সামনের দিকে ঘুরে যখন হার্টের ভিসাটা দেখতেছিলাম ঠিক তখনই হুট করে শুনি যে ট্যাপ থেকে পানি পড়তেছে। তখন মাসুম বলে, দোস্ত এসব নিয়ে কোনো ভয় করিস না, তুই আমার অ্যানাটমির মামাকে গিয়ে বলে আয় যে আমরা কিন্তু ভয় পাচ্ছি, আপনি একটু থাকবেন আমাদের সাথে। আমি গিয়ে মামাকে বলে আসি, মামা আপনি তাকে এরকম সমস্যা হচ্ছে, ট্যাপ দিয়ে পানি পড়ছে, হুট করেই আমরা বুঝতে পারছি না। মামা বলে, এগুলো কোনো ব্যাপার না, তোমরা ভয় পাবো না, ব্যাপারটা আমি দেখতেছি, আমি এখানে আসি, সমস্যা নাই। তারপরে সেই মতো মাসুম বলে দোয়া দূরত পড়তেছে, তারপর বলে যাই হোক পরীক্ষার জন্য তো অবশ্যই দেখতে হবে, দোয়া দূরত পর, সমস্যা নাই। তখন আমরা ভাবি যে হার্টের ভিসা দেখতে 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 প্রায় 5-6 মিনিট হয়ে যাচ্ছে। পিছন থেকে হাত একটা মৃত মানুষের হাত যদি ফ্লেক্স করে তখন যেরকম শব্দ হয় ভাবে এরকম শব্দ হচ্ছে। পিছন থেকে ঘুরে দেখি ডেড বডিটার হাতটা ফ্লেক্স করা, ভাবি যে হয়তো মাসলের ইয়ের কারণে এটা ফ্লেক্স করতেছে। যাই হোক ভিসা দেখা শেষ হওয়ার পরে মাসলে যাই, মাসলের সুপার এক্সট্রিমিটিতে যখন আমরা ডেল্টয়েড মাসলের ভিসেরা টি দেখতে যাই ঠিক তখন হাত ওঠানোর পরে দেখি সেখানে প্রচুর রক্ত। আমি আর মাসুম দুজনে তাকাতাকি করতেছি এক একজনের দিকে, কখনো বিশ্বাস করতে পারছিলাম না ঘটনা এভাবে ঘটতে থাকে। ভোর দিয়ে আমরা চলে যাই না টুমি মামার রুমে, কিন্তু গিয়ে দেখি মামা সেখানে নেই। চলে যাই সরাসরি আমাদের একদম যে গেটে যে দারোয়ান মামা থাকে ওনার কাছে, মামাকে মামাকে গিয়ে বলি, মামা এরকম ঘটনা ঘটতেছে একদম অ্যানাটমির মামা কোথায়, ওনাকে তো খুঁজে পাচ্ছি না। উনি বল কি বলেন, অ্যানাটমির মামা তো আপনাদের দেখছি 7টার সময় ঢুকিয়ে দিয়ে উনি বাসায় চলে গেছেন, ওনার ইমার্জেন্সি দরকার পড়ছে। তখন আমরা ভেবে পাই না যে আমাদের সাথে মাঝখানে যে মামার সাথে কথা বললাম উনি কে ছিলেন।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আসলে একটু আগে মাসুমও বলছিল যে ও আসলে একদিন আগে এসছে, আমি আজকে খুলনা এসছি। তো যেটা বলছিল সেটা হচ্ছে যে এখানে পরপর তিনটা এপিসোড এই মানে এখনই নামিয়ে দেওয়া যায়, পরপর তিনটা এপিসোড আমরা হয়তো করতে পারতাম, যাই হোক কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। যাদের যারা আমাদের এখানে আরো কিছু ঘটনা ছিল যারা ঘটনা বলতে পারেনি তাদের নামগুলো আমি বলতে চাই। কলিন্স আমাদের এখানে ছিলেন এবং তিনি ঘটনা বলতে চেয়েছিলেন, সময় পাওয়া গেল না, কারণ আমাদের প্রথম দিকে যে লিস্ট সেই লিস্টে আস্তে আস্তে এই পর্যন্ত আমরা আসতে পারিনি। হাসিব আল রেজা আমাদের সাথে এখানে উপস্থিত আছেন কিন্তু ঘটনা বলতে পারেননি। দীপ আমাদের সাথে এসেছিলেন, আমার সাথে দেখা হয়েছে, আপনারা সবাই ফেসবুকে এদের ছবি দেখতে পাবেন, তাদের কিন্তু তিনি ঘটনা বলতে পারেননি। আমাদের সঙ্গে রয়েছেন অন্তর, যিনি ঘটনা বলতে পারেননি। আমাদের সাথে রয়েছেন বিশাল, যিনি ঘটনা বলতে পারেননি। এছাড়া আমাদের সাথে রয়েছেন আরো অনেকেই যারা এই মুহূর্তে তাদেরকে আসলে আমরা ঘটনায় নিতে পারছি না। আমাদের সঙ্গে এতক্ষণ ঢাকা থেকে আমাদের সঙ্গে ছিলেন শাহিন জিলানি, আমাদের সাথে এখানে আছেন মাসুম, আমাদের সাথে রয়েছেন তালাত কামাল এবং মামুন এবং রাকিব। জিলানিকে স্পেশাল থ্যাংকস, কারণ জিলানির কারণে আপনারা সব ছবিগুলো সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন, যা যা ঘটনা ঘটছে সেটা আপনি শুধু শুনতেই পাচ্ছেন না, ফেসবুকে দেখতেও পাচ্ছেন। আনোয়ার আমাদের সাথে রয়েছেন, জাহিদ আমাদের সাথে রয়েছেন, এই মুহূর্তে আরো অনেকেই ঢাকা এখানে খুলনা মেডিকেল কলেজ এবং কুয়েটের স্টুডেন্টরা, বিএল কলেজের স্টুডেন্টরা এবং খুলনার এলাকাবাসী, কিন্তু আমাদের হাতে সবাই রয়েছেন, কিন্তু হাতে যেটা নেই সেটা হচ্ছে সময় নেই, সময় আমাদের সাথে থাকেননি, তিনি চলে যাচ্ছেন এবং আমাদেরকে এই জন্য বিদায় নিতে হবে। এবং বিদায় নেবার আগে আপনাদেরকে জানিয়ে যাই আগামী সপ্তাহে আমরা আপনাদের কাছে ফিরে আসবো আবারও বরিশালের স্পেশাল সব ঘটনা নিয়ে। এবং বরিশালবাসী আপনারা আপনাদের ঘটনা পাঠিয়ে দিন, আপনারা জানি যে অনেক এক্সাইটেড আপনাদের ঘটনা শেয়ার করার জন্য। আমরা মাঝখানেও আমরা অনেক ইমেইল পেয়েছি, বাট আপনারা কেন বরিশাল আসছেন না এই ধরনের। সো আমার মনে হয় যে জমজমাট একটা প্রোগ্রাম উপহার দিতে পারবো বরিশালেও, ঠিক খুলনার মতোই। এবং এখনো দেখতে পাচ্ছি অনেকেই এস এম এস করছেন, এস এম এস করার টাইম আর নেই। যারা এস এম এস পাঠালেন তাদের অনেক অনেক থ্যাংকস, যারা কমেন্ট করছেন তাদেরকে অনেক থ্যাংকস, যারা কমেন্ট করবেন তাদেরকে অনেক থ্যাংকস, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক থ্যাংকস। থ্যাংক ইউ খুলনাবাসী, আপনাদেরকে স্পেশালি অনেক 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 ধন্যবাদ আপনাদের এই ভালোবাসার জন্য, ভূত এফ এম এর প্রতি এই অকৃত্রিম ভালোবাসার জন্য, এবং সবসময় ভূত এফ এম এর সঙ্গে থাকার জন্য। এবং আমরা বলি যে খুলনার যারা লিখতে তারা সবসময় স্পেশাল, খুলনার ঘটনায় স্পেশাল, খুলনার এভরিথিং সবকিছু খুব বেশি রকমের স্পেশাল। আমাদের খুলনা এসে অনেক লাগলো, আশা করছি বরিশালে গিয়েও আমাদের ঠিক সেম ভালো লাগবে। এবং সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে, এবং যারা শুধুমাত্র শুনলেন বা যারা শোনেননি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা ভূত এফএমকে ভালোবাসেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা ভূত এফএমকে সমালোচনা করে আরো ভালো করতে সাহায্য করেন তাদেরকে অনেক ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি, কথা হবে আবারও আগামী সপ্তাহে ঠিক একই সময়ে বরিশাল থেকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।